This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা এক্স্যাক্টলি রাত 10:30 এবং আজ বৃহস্পতিবার 15 জানুয়ারি 2015 খ্রিস্টাব্দ, 2রা মাঘ 1421 বঙ্গাব্দ, 23 রবিউল আউয়াল 1436 হিজরি এবং এখন চলছে শীতকাল। বাইরে কিন্তু প্রচন্ড শীত এবং এখন আজকে মাঘ মাসের 2 তারিখ। কথায় আছে মাঘের শীতে বাঘও পালায়। আসলে শীতটা এমনই পড়ে যাচ্ছে দেশের মানে গ্রাম সাইডগুলোতে কিন্তু অনেক বেশি শীত, ঢাকা শহরে মোটামুটি শীত কম কিন্তু রাতের দিকে কিন্তু প্রচন্ড শীত। আর এই মুহূর্তে অনেকেই আছেন কম্বলের নিচে, অনেকেই অথবা রাতের খাবার দাবার করছেন, অথবা অনেকেই গাড়িতে আছেন, বাসায় যাচ্ছেন, অথবা কি অনেক বেশি মনোযোগ দিয়ে সব বন্ধু বান্ধব একসাথে মিলে আমাদের ভালোবাসা বাংলাদেশ শুনছেন। যে যেখান থেকে যেভাবেই যে অবস্থাতেই আমাকে শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে এবং আমি এবার রয়েছি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। তো বন্ধু কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। এবং যাদের মন খারাপ তাদেরও বলছি মন একদমই খারাপ করবেন না, আমাদের সঙ্গে থাকলে, ভালোবাসার বাংলাদেশের সঙ্গে থাকলে অবশ্যই মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। আর যেহেতু এখন শীতকাল, অনেকেই পিঠা নিয়ে অনেক ব্যস্ত, চারিদিকে চলছে পিঠা উৎসব, কে কেমন পিঠা খাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ঢাকা এফএমের উদ্যোগে কিন্তু আমরা চেষ্টা করছি সব দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণের জন্য। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু ফেসবুকে একটি আপলোড আমরা করে দিব, আমাদের ফটো আপলোড করে দিব যে আমাদের ঢাকা এফএমের পক্ষ থেকে কত দূর কী কাজ আমরা করছি এখন পর্যন্ত। এবং আপনাদের সহযোগিতা সব সময় কিন্তু অনেক বেশি কাম্য থাকে আমাদের। আর যারা ঢাকার বাইরে আছেন অথবা কোনো কারণে আমাদের অফিসে আসতে পারছে না, তারা কিন্তু অবশ্যই বিকাশ করবেন আমাদের সেই বিকাশ নাম্বারটি। তো আমি নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 01841-904-928 এই নাম্বারে। আর যারা আমাদের অফিসে আসতে পারবেন বা আসবেন বলে চিন্তা করছেন কিন্তু অফিসের অ্যাড্রেসটি জানেন না, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নবানা টাওয়ার 15 ফ্লোর, কুচানায়ক, ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন 01841-904-928 এই নাম্বারে। আর এই মুহূর্তে অনেকেই আছেন চিন্তা করছেন আমাকে SMS করবেন, অবশ্যই বন্ধু SMS করবেন সেই 16260 এই নাম্বারে। আর যারা আমাদের ভালোবাসা বাংলাদেশের মানে প্রাণ কিন্তু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গেস্ট ভালোবাসা বাংলাদেশের সেই অতিথি বন্ধু, আর কে হবেন সেই অতিথি বন্ধু অথবা কে হতে যাচ্ছেন নেক্সট সপ্তাহে অতিথি বন্ধু, আমরা কিন্তু সবাই তার অপেক্ষায় আছি। তো বন্ধু একদমই দেরি করবেন না, যারা আসতে চান আমাদের ভালোবাসা বাংলাদেশে অবশ্যই কিন্তু SMS করুন। SMS করার নিয়মটি আমি জানিয়ে দিচ্ছি। জি বন্ধু, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গোর, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এখন আজকে প্রোগ্রামের শুরুতে যে গানটি প্লে করবো, গানটি শুনে অনেকেই হয়তো গুনগুন করে সে গানটি গাইবেন আমি জানি। তো বন্ধু অবশ্যই কিন্তু জানাবেন গানটি কেমন লাগলো, আর সঙ্গে থাকুন ফিরছি গানের বিরতির পর।
দেখে দেখেছি তাদে যাও পাখি বল তাদে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে দেখো হে আমারে, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার মনে দেখো হে আমারে।
চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
ভালোবাসার বাংলাদেশ, আমাদের ফেসবুকে আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের আজকের পোস্টটি দেওয়া হবে, অবশ্যই সেখানে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। কিন্তু কমেন্টে অবশ্যই বন্ধু এখান থেকে লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে 16260 জয়েন করেছেন রাকিব, লিখেছেন, একটু আগে বলেছিলাম যে পিঠা উৎসব কিন্তু অনেক জায়গায় চলছে, তিনি মিরপুর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। তার ভার্সিটির নাম প্রাইম ইউনিভার্সিটি, 29তম ব্যাচ LLB, আর তাদের পিঠা উৎসব চলছে, কালকে চলবে তাদের পিঠা উৎসব। এবং তাদের যে স্টলটি, তিনি স্টলটির নামটিও দিয়ে দিয়েছেন উষ্ণ ছোঁয়া, অনেক সুন্দর একটি নাম রাকিব, খুবই ভালো লাগলো। আর এই মুহূর্তে রাকিবের সকল বন্ধু আমাদেরকে শুনছেন, তার মধ্যে আছে বাসার, ফয়েজ, ধর্মেন্দ্র, সাইফ, শাকিল, সমর্পণ, কবির, শিল্পী, মিতুল, রুমি সহ আরো অনেকে। এবং তিনি আমাদের ঢাকা FM এর সবাইকে দাওয়াত দিয়েছেন, চেষ্টা করব যাবার অবশ্যই রাকিব। আর আশা করছি অবশ্যই আপনাদের পিঠা উৎসব অনেক বেশি ভালো হবে। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের এই ঐচ্ছিক বস্ত্র বিতরণ আমরা কবে করছি জি বন্ধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী 21শে জানুয়ারি, আর কিছুদিন পরেই কিন্তু 21শে জানুয়ারি। তো আর কিন্তু বেশি দেরি করা যাবে না, হাতে খুব বেশি সময়ও নেই। আর যারা বিকাশ করতে চাচ্ছেন অবশ্যই বন্ধু বিকাশ করবেন, নাম্বারটি আমি একটু আগে জানিয়ে দিয়েছি, আবারও জানিয়ে দিচ্ছি 01841904928। এই নম্বরে অবশ্যই আপনি বিকাশ করতে পারেন, যে কোনো অ্যামাউন্ট আপনি বিকাশ করবেন সেখানে আপনার সেই পাঠানো টাকা দিয়ে কিন্তু কম্বল কেনা হবে। বাইরে কিন্তু প্রচন্ড শীত এবং এই শীতে আমার মনে হয় সারাদিন সোয়েটার জ্যাকেট যাই পরে থাকা হোক না কেন কিন্তু রাত্রে কিন্তু এই শীতটা মানে না, কম্বল ছাড়া কিন্তু কোনোভাবেই ঘুমানো যায় না। আর আমরা তো ইট বালু সিমেন্টের চার দেয়ালের মাঝে ঘুমাই, কিন্তু অনেকেই যারা রাস্তায় ঘুমায় অথবা আপনার পাশে সেই বস্তিতে যারা থাকে তারা ঘুমাচ্ছে, তাদের কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে। সবসময় তো নিজের কথাই চিন্তা করা হয়, কিন্তু মানুষের কথা অবশ্যই তোমাদের চিন্তা করতে হবে। তো তাদের কথা চিন্তা করে একটু এক মিনিটের জন্য হলে অবশ্যই চিন্তা করবেন, চিন্তা করে আপনার যে কোনো যতটুকু আপনি পারেন না কেন আমাদের সেই বিকাশ নাম্বারে অবশ্যই আপনি বিকাশ করবেন, আমি সে প্রত্যাশা করছি বন্ধু। আর যারা 16260 আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুকে কানেক্টেড হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এই মুহূর্তে অনলাইনে আমাদেরকে শুনছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে কখনোই শেষ করা যাবে না। আর সবসময় একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে কেন SMS অথবা কমেন্ট করা হয় না। আমি কিন্তু চেষ্টা করি SMS কমেন্ট পড়ার, কিন্তু সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে কিন্তু সবার কমেন্ট SMS পড়া হয় না। তো সবসময় আমি অনেক বেশি দুঃখিত থাকি এই কারণে, সকল বন্ধুদের কাছ থেকে অনেক বেশি ক্ষমা চেয়ে নিই এই একটা মাত্র কারণে। আর বন্ধুরা অবশ্যই 16260 কানেক্টেড থাকবেন, এবং ভালোবাসার বাংলাদেশে যারা আসতেছে, যারা আমাদের ভালোবাসার বাংলাদেশে হট স্পিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু শেয়ার করবেন, কিন্তু আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে বন্ধু। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন SMS করো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর একটু আগে যে গানটি প্লে করেছিলাম তার জন্য অনেক 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 থ্যাঙ্কস জানিয়েছেন, এবং এখন যে গানটি প্লে করবো আশা করছি সেই গানটি সবার অনেক বেশি ভালো লাগবে। সঙ্গে থাকুন, গানে বিরতির পর ফিরছি।
দূরে সরে কতদিন রাখবে আর এটা করে মনে টেনে নাও আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তি লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তি লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
সায়েদ আহমেদ খান আছেন আমাদের সঙ্গে,
আরো আছেন তাসিন হোসেন আয়ান, তিনি লিখেছেন ওয়েট করছিলাম তুমি কখন স্ট্যাটাস দিবে। আসলেই আমি কিন্তু স্ট্যাটাস দিয়ে দিয়েছি। তো আর আপনারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তারা দেখেছেন আগামী 21 জানুয়ারি কিন্তু এইসব শীতবস্ত্র, আপনাদের পাঠানো শীতবস্ত্রগুলো কিন্তু বিতরণ করা হবে এবং তার কাজগুলো কিন্তু চলছে পুরো দামে, কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের, যে আমরা এই কাজগুলো এগুলোকে প্যাকেজ করবো, দেন আপনার সেই কাঙ্ক্ষিত মাসগুলোর কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে এইসব শীতবস্ত্রগুলো। আর বন্ধুরা যারা এখনো শীতবস্ত্র পাঠাননি অথবা চিন্তা করছেন কিভাবে পাঠাবেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু পাঠাতে পারবেন আপনি আমাদের অফিসের ঠিকানায়। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে 45 নওয়ানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 12 12। এবং চাইলে আপনি বিকাশও করতে পারেন, যারা চিন্তা করছেন কিভাবে বিকাশ করবেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু বিকাশ করবেন আমাদের সেই বিকাশ নাম্বারটিতে 01841904928 এই নাম্বারে। আর অনেকেই আছেন আমাদের FM গুরুর অপেক্ষায় কখন তিনি আসবেন, যে বন্ধু অবশ্যই আসবেন, তার জন্য তো অপেক্ষা আপনাকে একটু করতেই হবে তাই না। আর যারা এখনো আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4। আর কিছুক্ষণ আগে খুব চমৎকার একটি গান শুনছিলাম, আশা করছি সবারই অনেক ভালো লেগেছে। আর এখন যে গানটি প্লে করবো সেটিও অনেক বেশি সুন্দর, অনেক বেশি চমৎকার। এই গানটি আপনার আশা করছি ভালো লাগবে, কেমন লাগছে এই মুহূর্তে কি করছেন। আর আপনার পাঠানো কম্বল কিন্তু আমরা বিতরণ করতে যাচ্ছি 21 জানুয়ারি। সো বন্ধু অবশ্যই আপনার প্রত্যাশায় আমি আছি, আপনার সঙ্গে অবশ্যই আমার দেখা হবে 21 জানুয়ারি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো বন্ধু একদমই দেরি করবেন না, আমাদের সেই অফিসের ঠিকানা এবং বিকাশ নাম্বারটিতে আপনি অবশ্যই বিকাশ করে দিবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম বস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীত হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা?
মাস্টারের সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ওষুধটা ভালো খাওয়াইলে পরে তো মামার অজ্ঞান হয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌন কর্মী।
আমাদেরকে কমই দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে থাকে। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিত 1000 করে, আর আমাদেরকে দিত 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ?
পরে নিয়ে গেলে এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল, ওগুলোর আপনি প্রথমে পিষে নিতে হয়। বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে, গান পাউডার নাকি, ওইটা খুব রিস্ক, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
ভালোবাসার বাংলাদেশ, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা আছি আপনারই সঙ্গে। এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অসংখ্য কমেন্ট এবং অনেক টেক্সট এসে পড়েছে, তো আমি একটু একটু করে চেষ্টা করছি পড়তে। যাদের কমেন্ট অথবা এসএমএস পড়তে পারছি না, আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। এবং বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন কোন নাম্বারে বিকাশ করবেন। জি বন্ধু, আমি বিকাশ নাম্বারটা আমি আবারও বলছি, 01841904928। এই নাম্বারে আপনি বিকাশ করতে পারেন যে কোনো পরিমাণ, যে আপনার যতটুকু ইচ্ছা, আপনি যতটুকু সামর্থ্যের মধ্যে আছে ঠিক ততটুকু পরিমাণ অ্যামাউন্টে কিন্তু আপনি বিকাশ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছি খন্দকার তানভীর রাজ, তিনি লিখেছেন, জীবন যখন তোমার কাছে অর্থহীন লাগবে তখন একবার আমার কাছে এসো, তাহলে বুঝে যাবে তুমি, তারপরও কাছে এসো। নীলপরি, রাজ নীলপরির জন্যই লিখা, খুব চমৎকার লিখা। নীলপরি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকে, আশা করছি রাজের কাছে অবশ্যই ফিরে যাবে। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে আছেন অনুভবের হৃদয় আছেন, তিনি লিখেছেন, গাজীপুর বাসীর পক্ষ থেকে ইমা আপু এবং গুরুকে খেজুরের রসের পিঠার দাওয়াত রইল, আসবে কিন্তু, অবশ্যই চেষ্টা করব। কিন্তু হৃদয়, গাজীপুরের কোথায় গিয়ে আপনাকে খুঁজবো, অবশ্যই কিন্তু অ্যাড্রেসটি দিতে হবে, তাই না? সোহানুর রহমান আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া গাজীপুর থেকে, তিনি লিখেছেন, আপু তোমায় শুনছি, অনেক ভালো লাগছে এবং তিনি আমাকে অনেক মিস করেন। আমি আমার সকল লিসনারকে অনেক বেশি মিস করি, যেহেতু এখন শুধু বৃহস্পতিবার আপনাদের সঙ্গে কানেক্টেড থাকি আমি। আপনাদের সঙ্গে অনেক কথা হয়, অনেক কমেন্ট হয় এবং অনেক ভালোবাসা আদান প্রদান হয়, তো বাকি দিনগুলো তো অনেক বেশি মিস করি। মোহাম্মদ রাশেদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আপু গানটা অনেক সুন্দর। রুবেল মাহমুদ আছেন, তিনিও লিখেছেন, গানটি অসম, আসলে গানটি কিন্তু খুব বেশি চমৎকার। ফরহাদ আকন সুলাইমান আছেন, তিনি লিখেছেন, তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে এবং তিনি মিস করছেন তার ভালোবাসার মানুষটি শম্পাকে, এবং আমি যেন বলে দিই শম্পাকে, তার একটা ফোন দেয়। শম্পা অবশ্যই আপনি কিন্তু সুলাইমানকে একটা ছোট্ট করে একটি ফোন দিয়ে দিবেন এবং তাকে অবশ্যই আই লাভ ইউ বলতে একদম ভুলবেন না। আর আছেন আমাদের সঙ্গে নূর মোহাম্মদ সিমু আছেন, তার মনটা আজকে ভীষণ খারাপ, কারণ তার ভালোবাসার মানুষ তার সঙ্গে
আজকে অভিমান করেছে। নূর মোহাম্মদ, আশা করছি ঠিক হয়ে যাবে, কিন্তু ভালোবাসার মধ্যে মান অভিমান এসব কিছু নিয়ে কিন্তু ভালোবাসা, যদি সবসময় ভালোভাবে যায় লাইফটা তাহলে কিন্তু ভালো লাগছে না, লাইফটা একটু কখনো খারাপ হবে, কখনো অনেক বেশি কষ্ট, কখনো অনেক বেশি সুখ, এসব কিছু নিয়ে কিন্তু জীবন, এসব কিছু নিয়ে কিন্তু আপনার ভালোবাসা। তো ভালোবাসাটাকে অনেক বেশি টেক কেয়ার করতে হবে, ভালোবাসার মানুষটির প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে, এবং যখনই মান অভিমান হবে তার দুজনে মিলেমিশে কিন্তু আবারও ঠিক করে নিতে হবে। আশা করছি নূর মোহাম্মদ ভালোবাসা মানুষটিকে একটা ফোন দিয়ে দিবেন অথবা একটা এসএমএস করবেন, তার ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে 16260-তে আছেন সামিয়া গাজীপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে বাবলু আছেন, তিনি লিখেছেন তার এসএমএসটা পড়লে তিনি আমাকে পাটিসাপটা পিঠা খাওয়াবেন এবং সাথে চটপটি। বাবলু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি অনেকদিন পর আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, মাঝখানে আপনাকে খুব মিস করছিলাম, যে কেন আমাদের হাজি বাবলু আমাদেরকে এসএমএস করছে না। সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন বাবলু, এবং সবসময় আমাদেরকে অনেক বেশি বেশি করে এসএমএস করবেন। রাজু আহমেদ আছেন আমাদের সঙ্গে কুমারখালী থেকে, তিনি লিখেছেন ঢাকা এসএমএর পক্ষ থেকে, বাকিটা খুব আসেনি বন্ধু, আর রাজু আপনি অবশ্যই কিন্তু আপনার এসএমএসটি আবার পাঠাবেন। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু এসএমএস করতে পারেন, এসএমএস করার জন্য আপনি সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই সেন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে যারা কানেক্টেড হবেন বলে চিন্তা করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/thakafm90.4 গেলেই আপনি দেখতে পারবেন আজকে আমি একটি পোস্ট দিয়েছি, এবং আজকে যে পোস্টটি দেওয়া হয়েছে সেখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো কম্বল রয়েছে জি বন্ধু, আপনাদেরই পাঠানো কম্বল এগুলা, আর আপনাদের পাঠানো এই কম্বলগুলোই কিন্তু আমরা 21 জানুয়ারি বিতরণ করবো কমলাপুর রেলওয়ে স্টেশনে সেই শীতার্থ মানুষগুলোর। তো বন্ধু আপনি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে 21 জানুয়ারি, এবং আপনি যদি এখনো আপনার নতুন অথবা পুরাতন কম্বল না পাঠিয়ে থাকেন অবশ্যই কিন্তু পাঠিয়ে দিবেন আমাদের অফিসের ঠিকানায়। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে 45 নামানা টাওয়ার 15 ফ্লোর কুশানাই ঢাকা 1212, এবং যারা ঢাকার বাইরে আছেন বিকাশ করতে চাচ্ছেন অবশ্যই বন্ধু বিকাশ করতে পারবেন সেই নাম্বারে, নাম্বারটি হচ্ছে 01841904928 এই নাম্বারে আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট বিকাশ করতে পারবেন। এবং অনেকেই আছেন জানতে চাচ্ছেন কিভাবে আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনাদেরকে নিয়ে তো আমাদের ভালোবাসার বাংলাদেশ এবং আপনার অপেক্ষায় থাকে লক্ষ কোটি মানুষ। তো বন্ধু একদমই দেরি করবেন না, এসএমএস করুন, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই দিন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা অথবা আপনি যে কাজটি করছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু এফএম গুরু লিখতে একদমই ভুলবেন না। আর বিরতির পর এসে আপনার সেই পাঠানো সুন্দর সুন্দর কমেন্ট এবং এসএমএস গুলো পড়বো আমি আর জি মাস্টার বন্ধুর সঙ্গে থাকুন।
বলেছিল মন দিয়া ছিকে দেবে সাক্ষী কেউ ছিল না সে
তোমার মনে দালয় আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
কাট কাট কাট।
প্রেমীও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা।
কলিজাতে তোর এত সাহস, সেই কলিজা আমি ছিঁড়ে ফেল। আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবেন।
হ্যাঁ, শুধু পর্দার কথা না, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়।
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ। বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা আছে আপনারই সঙ্গে এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অনেক অনেক কমেন্ট এবং টেক্সট করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তৌহিদ, রেজা সাগর আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে শাহাদাত সরকার বাবু, রুবেল সিকদার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আর এস রিয়াদ, রাশেদুল ইসলাম আছেন, মুস্তাক আহমেদ আছেন, মোহাম্মদ মোর্শেদ, জিয়াউল হক, ইমরান খান, পিয়াস পাটোয়ারি, আরো আছেন শাহরিয়ার আহমেদ শাহ, আরো অনেকেই আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হচ্ছে www.facebook.com/thakafm90.4। এবং এখন যে গানটি প্লে করছি, আশা করছি গানটি অনেক বেশি ভালো লাগবে। গানের বিরতির পর সবাই যার জন্য অপেক্ষা করছেন এতক্ষণ ধরে তাকে নিয়ে কিন্তু ফিরছি আমাদের FM গুরুকে নিয়ে। বন্ধু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
ভালোবাসার বাংলাদেশ,
ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেককে প্রাণ ধরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসাকে। আহ্বান করেছিলাম বন্ধু, সমস্ত রকম চেষ্টা, সমস্ত রকমের প্রত্যাশার এক চমৎকার মেলবন্ধন তৈরি হয়েছে। তোমরা তোমাদের মতো করে চেষ্টা করেছো বন্ধু, যাতে করে আমরা অনেক বেশি পরিমাণে গরম কাপড় শীতার্থ মানুষের কাছে নিয়ে যেতে পারি। তোমাদের পাঠানো গরম কাপড় আমাদের কাছে প্রচুর পরিমাণে আসছে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। মন ভালো করার মতো অনেক ভালোবাসা, অনেক খবর আমাদের কাছে আছে। আমরা অবশ্যই চাইবো যে প্রত্যেকের ভালোবাসাকে আমরা অ্যাকনলেজ করতে, প্রত্যেকের দেয়ায় এই যে সহযোগিতা, প্রত্যেকের দেয়ায় কন্ট্রিবিউশন, সমস্ত কিছু অ্যাকনলেজ করতে এবং তোমাদের কথা সবার কাছে জানিয়ে দিতে, যে এদের ভালোবাসার কারণে আমরা আসলে সাহস দেখাতে পারি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শীতার্থ মানুষের জন্য কিছু করা, কষ্টে থাকা মানুষের জন্য কিছু কিছু করা, পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করা। কেন্দ্রীয় কারাগার থেকে অনেকে আমাদের অনুষ্ঠান শোনেন এবং তারা তাদের আত্মীয় স্বজনরা যখন দেখা করতে যায় তখন প্রায় বলেন যে এই FM গুরুর উদ্যোগে ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে যে আহ্বান দেওয়া হয়েছে সেখানে যেন শরিক হওয়া হয়, সাড়া জাগানো এই উদ্যোগের সাথে সবাই যেন সম্পৃক্ত ঘোষণা করে এবং তাদের আত্মীয়ের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে শীত বস্ত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি আসলে নামগুলো একটু শেয়ার করতে চাই। মোহাম্মদ আক্তার, পিতা মোহাম্মদ কাশেম মাকবুর, মোহাম্মদ সেলিম, পিতা মোহাম্মদ হাকিম এবং ভবন নেম সৈকত। আমি সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। তাই সেটাই বলছিলাম বন্ধু, যে ভালোবাসার রং আসলে বিভিন্ন রূপ, ভালোবাসা বিভিন্ন রকমের ফর্মেট দিয়ে আমাদের কাছ থেকে যেমন পৌঁছে যায় তেমন আপনাদের কাছ থেকেও বিভিন্ন রূপ এবং রং নিয়ে আমাদের কাছে ফিরে আসে। সবার কাছে অনেক কৃতজ্ঞতা বন্ধু, অনেক অনেক কৃতজ্ঞতা। এবং এই ভালোবাসার মিছিলে আপনারা আরো অনেক বেশি করে যুক্ত হন, আমাদের পাশে আরো অনেক বেশি বেশি করে দাঁড়ান, যাতে করে অনেক পরিমাণে সাহায্য এবং সহযোগিতা নিয়ে শীতার্থ মানুষের পাশে পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি। ছোট্ট একটা পরিবর্তন আছে আমাদের অনুষ্ঠানের স্কেজুলে, সেটি দেশের সমস্ত পরিস্থিতিকে কনসিডারেশনে নিয়ে এসে 19 তারিখের জায়গায় 21 জানুয়ারি দশটা থেকে সকাল দশটা থেকে আমরা কমলাপুর স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করছি। এবং কাল থেকে আমরা যারা ভলেন্টিয়ারের দায়িত্বে থাকতে চান তারা আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, তো আপনারা ঢাকা এফএম এর অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারেন যারা এই উদ্যোগের সাথে মহতী কাজের সাথে। আপনারা যারা লিসনার্স কমিউনিটি মেম্বার, যারা আমার অনুষ্ঠানটি শোনেন, আমার সাথে ভালোবাসার এই টানে যুক্ত থাকেন বৃহস্পতি ও শুক্রবারের এই সন্ধিক্ষণে, আপনারা প্লিজ চলে আসুন, রেজিস্ট্রেশন করুন এবং সবাই মিলে আমরা এই বিশাল কর্মযজ্ঞ, এই শীতার্থ মানুষের কাছে কাপড় পৌঁছানোর যে দারুণ একটি উদ্যোগ এবং কাজ, সেই কাজটাকে আমরা বাস্তবায়ন করব সবাই একসাথে একই হাতে হাত রেখে। তো আমিও অপেক্ষায় থাকছি বন্ধু, সেদিন সবার সাথে আমিও একসাথে থেকে কাজটা শুরু করতে চাই। তবে স্বল্প পরিসরে অলরেডি আমাদের শীতার্থ মানুষের জন্য কাপড় ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা আগামী 19 তারিখের স্থলে আগামী 21শে জানুয়ারি কমলাপুর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শীতার্থ মানুষের কাছে কাপড় দেওয়া শুরু করব। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়ব আমাদের যতটুকু সংগৃহীত হবে ততটুকু শীত শীত বস্ত্র নিয়ে। আমরা রেগুলার অনুষ্ঠান শুরু করছি বন্ধু। প্রথমে আমি আজকে হটসিট যে অলঙ্কৃত করেছে তাকে আমি স্বাগত জানাই, স্বাগত জানাচ্ছি তোমাকে।
স্বাগতম গুরুকে, আমার নাম মোহাম্মদ শাকিল খান, আমি নেত্রকোনা থেকে আসছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, সেই হিসাবে আমি আশা করছি যে মানে দৃষ্টি প্রতিবন্ধীদের যে এই হট সিট অলঙ্কৃত করা সেই হিসাবে আমি প্রথম অধিকারী।
হ্যাঁ অবশ্যই তুমি প্রথম। এবং তোমার অনুভূতি কেমন হট সিটে বসার পর?
আমার অনুভূতি খুবই ভালো, কিন্তু মানে একটু ভয় ভয় লাগছে যে এতগুলো যন্ত্রপাতি কিভাবে, মানে ভয়ই লাগতেছে একটু। তারপরেও হাসি আসতেছে যে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মানে আমি আপনাদের এই জায়গায় আসতে পেরে খুবই মানে খুশি লাগছে আর কি।
হাসি যে আসতেছে মাঝে মাঝে বুঝতে পারছি, প্রতি 2 সেকেন্ড পর পর তোমার ঠোঁটটা অটোমেটিক একটু চওড়া হয়ে যাচ্ছে আর কি।
ঠিক এরকমটাই।
তুমি দুই চোখে কি একেবারেই দেখতে পারো না, নাকি এখন বর্তমান অবস্থাটা কি?
আমি বামটা দিয়ে একদম দেখতে পাই না, কিন্তু ডানটা দিয়ে কিছুটা দেখতে পাই। রোড চলার মতো মানে শক্তি আমার আলহামদুলিল্লাহ দিচ্ছেন আর কি।
বাম চোখে একেবারে দেখো না?
না।
ডান চোখের দৃষ্টিও একেবারে ক্ষীণ, কিন্তু যতটুকু দৃষ্টি আছে তা দিয়ে মোটামুটি আচ্ছা,
জি মোটামুটি
আচ্ছা, একটা আন্দাজ করার মতো দেখতে পাও এরকম?
জি মানে দেখতে পাই কিছু তো আর কি, মানে রোড চলা যায় আর কি, প্রবলেম হয় না। মানে প্রবলেম তো হয় একটু নাইটের বেলায় যখন আমি বের হই তখন আর কি, কারেন্ট চলে গেলে।
তোমার নাম কি?
মোহাম্মদ শাকিল খান।
শাকিল খান নাকি শাকিল খান?
SHAKIL, শাকিল,
শাকিল খান।
হ্যাঁ
আমি তো বাংলাদেশের নায়কের সাথে মিলাই ফেলেছিলাম, শাকিল খান।
হ্যাঁ ঠিক এরকম তাই।
আমাদের শাকিল তো দেখতে শুনতে কম যায় না, রাইট? শাকিলের বয়স কত?
মানে সার্টিফিকেটে বয়স হচ্ছে 10, এখন মানে সার্টিফিকেটের বয়স 10 আর কি, বয়স হবে 12-13 এরকম।
অনুষ্ঠান শোনো?
জি আপনাদের অনুষ্ঠানটা শুনে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আর কি এই জায়গায় আসা। খুবই খুবই ভালো লাগে, প্রাণ ভালোবাসা বাংলাদেশ।
কি ভালো লাগে অনুষ্ঠানে?
মানে অনেক মানে শিক্ষণীয় বিষয় আর কি কথাবার্তা শুনতে পাই।
পড়ালেখার অনুষ্ঠান এটা?
না পড়ালেখার অনুষ্ঠান না, তারপরে অনেক জ্ঞান অর্জন করা যায়
প্রেম প্রীতি সম্বন্ধে।
প্রেম প্রীতি সম্বন্ধে, তারপর মানে মানুষের বেঁচে থাকার সম্বন্ধে, মানুষ একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে সেই জন্য মানে সেটার
জীবনের দর্শন।
জীবনের দর্শন মানে খুবই ভালো হবে
স্বাভাবিক। এখন কিছুটা
স্বাভাবিক
পুরো শুনি তাহলে তোমার জীবনের কথা।
জীবনের কথা, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার বাবা মারা যায়, বাবা মারা যায় জন্মের আমার তোর 13 মাস পর মারা যাওয়ার পর।
বাবা মারা যান জন্মের 13 মাস বয়সে?
13 মাস বয়সে। আমি আমার এক কথায় ধরতে গেলে আমার বাবা মার মানে আদর আমি তেমনটা পাইনি। আমার আমার দেশ বাড়ি হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনা থেকে আমার বাবা মারা যাওয়ার পর 2 বছর পরে আমরা ওই জায়গা থেকে চলে আসি টাঙ্গাইলে আমার নানির বাড়ি। ওই জায়গায় চলে আসার পর আমার আম্মু আমাকে লালন পালন করে তুলে আমার বোনকে, আমার বোন এবার ইন্টারমিডিয়েটে পড়তেছে, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে এবং হাউস ওয়াইফ। তো ওই জায়গা থেকে চলে আসার পর আমার আম্মু প্রায় আমাদেরকে নয় আট বছর এরকম মানে লালিত করছে আর কি। তো এখন আমার আম্মু নানারা জোরপূর্বক আমার আম্মুকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছে, সেই জন্য আমি আমরা দেখবো একা। আমার আম্মু বর্তমানে মানে নিঃসংসারে আছে আর কি। মা না থাকার কারণে এখন লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছে।
কতদিন?
11 মাস।
11 মাস থেকে মা সাথে নাই আর।
জি।
কোনো খোঁজ খবর?
খবর মানে আমি রাখি, মানে এখন উনিও রাখেন না, আমিও তেমনটা মানে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আমার কাছে তো ফোন নেই, মানে ওই লোডের দোকান থেকে ফোন করে ই করে আর কি
যোগাযোগ। কথা বলো।
জি।
কি বলো?
কি বলবো, মানে আমি কেমন আছেন? হ্যাঁ ভালো। এখন উনি বলেন যে মানে আমার এখন আমার ভরসায় থাকলে তো তোমার চলবে না, তোমার আমি অন্য সংসারে এসে পড়েছি, তোমার নিজের ভবিষ্যৎ নিজের দেখতে হবে, অর্থাৎ তুমি নিজের পথ নিজে দেখে নাও।
নিজের পথ নিজে দেখে নাও?
হ্যাঁ, দেখে নিতে বলছে আর কি। সেজন্যে আর কি আমার লেখাপড়ার জন্য এবং জীবনে বেঁচে থাকার জন্য একটা মহাযুদ্ধ হয়ে দাঁড়াইছে আর কি।
মায়ের প্রশ্নে বাপের প্রশ্নে এরকম দরদ কি তোমার মনের মধ্যে কাজ করে? জেমস জেমসের গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, এরকম টান মহব্বত কি তাদের জন্য তোমার কাজ করে ভেতর থেকে?
অবশ্যই।
অভিমান নাই, কোন অনুযোগ নাই?
অভিমান আর কি থাকবে। আমার মা উনি যেটা করছে মানে মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস, সেই হিসাবে উনি যেটা করছে ওনার উনি যেটা করছে উনি নিজে বুঝেই করছে। এবং আমার নানার এই হিসাবে আমি ওনার কোনো দোষ দিব না, আমার নানাদেরই দোষ দিব সবচেয়ে বেশি। আমার নানারা হচ্ছে এটার এই কাজটা করারতে মানে তারাই বড় দোষী আর কি। আমার মা নানিরা জোরপূর্বক যেহেতু মানে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিছে, সেই হিসাবে ওনাদের তো উচিত আমার খরচটা বহন করার জন্য। এখন যদি তাদের কাছে বলি, ওনারা বলে যে না, তোমাদের তোমার খরচ আমরা তোমার বোনের খরচ আমরা চালাইতে পারবো না, তোমাদের নিজের পথ নিজের দিন তোমরা নিজে দেখে নাও। আমি সেজন্য ঝগড়া করছি ওনাদের সঙ্গে যে কেন পারবেন না, তাহলে বিবাহ কেন দিলেন আপনারা? আপনারা বিবাহ দিচ্ছেন এখন, আমাদেরটা আপনারা দেখতে হবে না? কয় না আমরা পারবো না। আমি ঢাকা আসার পর মানে 5 দিন ধরে ঢাকা অবস্থান করতেছি, থাকার মতো তো কোনো জায়গা নেই, ফ্যামিলিতেও যাওয়ার মতো কোনো ই নেই, স্কুপ নেই, বাড়িতে যাওয়ার মতো কোনো স্কুপ নেই। সেই জন্য আর কি 5 দিন ধরে আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি, প্ল্যাটফর্মে বসে বসে আমার রাত কাটে।
গত 4-5 দিন এরকম আছো?
জি, এক বেলা খাইলে দুই বেলা খাওয়া হয় না এরকম।
তাহলে এই 12 বছর বয়স এক যুগ সময়কাল, এই বয়সটা শুরু করেছে, শুরু করার পর থেকে অর্ধেক অন্ধকার সব সময়।
জি।
এক চোখে তো একেবারে কিছুই দেখো না, আর এক চোখে দেখো একেবারে আধো আধো, মানে অর্ধেকের বেশি সব সময় অন্ধকার। তো তার সাথে বাস্তবতা এইটাই যে তোমার 13 মাস বয়সে বাবা তোমাকে ছেড়ে চলে গেছেন, যিনি আর কখনোই ফিরে আসবেন না,
ফিরে না আসার মতো জায়গায় চলে গেছে।
আর মা সে থেকেও নাই।
জি।
মা স্ট্রেট বলে দিয়েছে যে তোমার ভাগ্য তুমি করে নাও।
হ্যাঁ, আমি প্রিয় লিসেনারদের কাছে বলতে চাই যে আমাকে মানে যদি কেউ হেল্প করার মতো লেখাপড়া খরচ চালানো যেহেতু আমার পক্ষে সম্ভব না, আমাকে যদি কেউ হেল্প করার জন্য ই হন, এরকম মহৎ ব্যক্তি হন কেউ, তাহলে দয়া করে হেল্প করবেন, যেহেতু আমার বাবা মা কেউ নেই, লেখাপড়া খরচ আমার পক্ষে চালানো সম্ভব না।
কোনো বিষয় নিয়ে কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই।
এটা তো বয়সে কি অভিযোগ করব, অভিযোগ করার মতো একটাই, আমার বাবা দুই বিবাহ করছিল। কেন দুই বিবাহ করছিল? তা না হলে তো আজকে আমাদের জীবনটা এরকম ধ্বংস হয়ে যায় না। আর জায়গা জমি থাকার সত্ত্বেও আমরা সদ্ব্যবহার করতে পারতেছি না, কেন? সে তো কবরে চলে গেছেন, কিন্তু এখন আমাদের জীবনটা তো ধ্বংসের দিকে ফেলে রেখে গেছেন। একটা কথা বলতে চাই আপনাকে, আমার বাবা প্রথম বিবাহটা করেন মানে নেত্রকোনাতেই। উনি মারা যাওয়ার পর আমাদের আর কি আমার আম্মুকে নেওয়া হয়। তো আমার মানে ওরা দুই এক ভাই এক বোন। ওর আমাদের আব্বুর যে জায়গা জমি যেতটুকু ছিল আমার মানে ওই সৎ ভাই ওরা বিক্রি করে খেয়ে ফেলছে, এবং কি আমাদের জায়গা টুকু ওরা দখল করে আছে, আমাদেরকে ওই জায়গায় ব্যবহার করতে দিচ্ছে না। গত আট দিন আগে আমি যখন নেত্রকোনা যাই, এর আগে অনেক কথা বলছে যে এই বাড়িতে আসবি না, এই বাড়িতে আসার তোদের অধিকার নেই। তারপরে আমি কিছু মনে করিনি যে বলতেই পারে, আমার তো আল্লাহ তাআলা তো আমাকে ধৈর্য দিছে, এতটুকু বয়সে যদি এরকম হয়ে যায় তাহলে আমি কি করব পরবর্তী জীবনটাতে। সেজন্য যতটুকু আমি শুনে গেছি শুধু, কিছু মানে বলিনি আর কি। তো এখন পরো আট দিন আগে বাড়িতে গেছি যে এখন তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, লেখাপড়ার মতো খরচের জন্য আমার তো মানে কেউ নেই, সেই হিসাবে আপনার একটু হেল্প করেন, বাড়িতে একটা দিন থাকতে দেন। পরে আমার সৎ ভাবি উনি বলছে যে সাপোর্ট না করে দিছে যে না এই বাড়িতে আসতে পারবি না। ব্যাগ রাখার সঙ্গে সঙ্গে উনি ব্যাগটা ঢিল মেরে ফেলে দেয়। তো তারপর আমি ব্যাগটা ঢিল মেরে ফেলে দেওয়ার পরে আমি কি করব এখন, আমার তো আর কিচ্ছু করার নেই। তারপর আমি সোজা থানায় যাই, দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে থানায় গিয়ে যদি একটু লাভ হয় মানে মামলা করতে পারি, যদি মামলাতে কোনো কাজ হয়। তারপরে থানায় আসি, সদর থানায় আসি। তো আসার পরে ম্যাডামকে বললাম যে যিনি লেখেন ম্যাজিস্ট্রেটকে, উনি আমার পুরো বিষয়টা লিখল। লেখার পরে উনি তো বলছে যে যে আমার মানে বাড়িতে আসার জন্য আসবে বাড়িতে পুলিশ, ওনাকে দায়িত্ব দিয়ে দিছে যে এর কাজটা একটু করে দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী যেহেতু। পরে উনি আমাকে বলছে যে টাকা ছাড়া এই কাজটা হবে না, তুমি কিছু টাকা জমা দেও। তো টাকা জমা দেওয়ার মতো আমার কাছে কোনো অবস্থা ছিল না, সেই জন্য আমি আর কিছু করতে পারিনি, যাওয়া হয়নি, হিমজলায় পড়ে যায়নি ওই বাড়িতে। এখন আমি আমার সৎ ভাইদের কিছুই বলতে পারি না, আমাদের জায়গাটা ওনারা দখল করে আছে, কিছুটা জায়গা আর কি ওনাদেরটা বিক্রি করে খেয়ে ফেলছে, আমাদেরটাও অর্ধেকাংশ বিক্রি করছে। এখন যেতটুকু আছে আমাদের নামে সেতটুকু ভোগ করতে পারতেছি না।
গত সাত আট দিন কোথায় থাকতেছে?
গত সাত দিন ওই পরে ঢাকা মানে নেত্রকোনায় এক রাত কাটাইছি ওই স্টেশনে বসে আর কি। তারপর কমলাপুরে চলে আসি, মানে যে আসছি মানে যে এরকম মহৎ ব্যক্তি যদি থাকে আমাকে হেল্প করার মতো কোনো ডোনার যদি পাই তাহলে আমার জীবনটা তো মানে, অনেক লোক তো আছে যে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মানে তারা রাস্তাঘাটে অন্যরকম মানে হাত পেতে বেড়াচ্ছে, কিন্তু আমি তো সেটা চাচ্ছি না যে আমার কেউ নেই, সমস্যা নেই। আমি লেখাপড়া যদি চালিয়ে, অনেক রেকর্ড তো আছে যে যেমন বারাক ওবামা উনি তো ওনার জীবনে লেখাপড়া করছে, ওনার বাবা ওনার মা ওনাকে ছেড়ে চলে যায়, তারপরেও তো উনি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারছে, কিন্তু আমি পারবো না কেন? আমি সেরকম জীবনে একটা যুদ্ধের মতো অবস্থানে আছি আর কি। আমি চাচ্ছি যে লেখাপড়া করে আমার জীবনটাকে গড়ে তোলার জন্য।
স্টেশনে সারাদিন বসে বসে কি ভাবো, কি দেখো, কি চিন্তা করো?
এরকম ফিল করি যে আমি মানে কখনো কখনো ভাবি যে ট্রেন আসতেছে, যদি এখন পরে মরে যাই, পরে আবার ভাবি যে না আত্মহত্যা করাও তো মহত। পরে মানে কতটুকু মানে কান্না করি, কান্না করার মতো এই অনুভব করি। তার কান্না করলে লোকজন এসে বলে যে তোমার কি প্রবলেম, কান্না করো কেন? বলছি প্রবলেম একটি মানে আমার বাবা মাকে না থাকে লেখাপড়ার খরচ চালাতে পারতেছি না। তো ওনারা মানে বলে যে কি করবা এখন, তুমি কোনো একটা কাজে ঢুকো, বলছি যে কাজ করার মতো তো আমার কোনো ক্ষমতা নেই, যেহেতু আমি ব্লাইন্ড হিসেবে কাজ করতে পারবো না। আমার জন্য একমাত্র পথ লেখাপড়াটা। লেখাপড়া করে যদি আল্লাহ তাআলা তো এরকম লিখে রাখছে যে হয়তো বাবার দিন এখন কষ্টে যাচ্ছে, পরবর্তীতে খুবই ভালোভাবে যাবে।
তুই পড়ালেখা কেমন?
আমি ক্লাস ফাইভে বর্তমানে।
তোমার কাছে কেমন মনে হয়, তুমি পড়ালেখাতে কেমন?
আমার কাছে খুবই ভালো, লেখাপড়া আমার কাছে খুবই ভালো লাগে।
না তোমার এই লাইনের ট্যালেন্ট কেমন, তুমি মনে হয় তোমার মেধা কেমন?
মেধা ইনশাল্লাহ মোটামুটি ভালো
তাই মনে হয়।
জি, দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে যেটুকু অর্জন করতে পারছি আল্লাহর রহমতে খুবই ভালো। এরকম মানে কমলা পুকুরে থাকা অবস্থায় মানে আমি কয়েকটা জায়গায় ঘুরছি, যে যদি ওনারা কোনো ব্যবস্থা করে তো মানে সংসদ ভবনে গিয়েছিলাম আর কি, ওই জায়গা থেকে কোনো হেল্প পাইনি আমি। তারপর মাননীয় প্রধানমন্ত্রী বাসভবনে যখন গিয়েছিলাম,
দাঁড়িয়েছিল বাইরে,
দাঁড়িয়েছিলাম সংসদ ভবনের ভেতরে গিয়েছিলাম। সংসদ ভবনের ভেতরে যাওয়ার পরে ওই যে নিয়ে গেছি, যে মানে একটা এই পাশ নিতে হয়, যে পাশ নিয়ে গেছি, তো ওই জায়গায় যাওয়ার পরে ওই দ্বিতীয় গেটে আমাকে আর ঢুকতে দেয়নি, ওই জায়গা থেকে দাঁড়িয়েছিল। আর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ঘুরে চলে এসেছি, যাইতে দেয়নি, রাস্তার ধারে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যাইতে দেয়নি। কেসগাঁও ওনার এই কার্যালয়, ওই জায়গায় গেছি, আমাকে পুলিশ মানে ধমকি, একমাত্র মানে গায়ে হাত তুলেনি, ঠিক গায়ে হাত তোলার চেয়ে বেশি হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে তার এতটুকু করার।
সবার কাছে কি তদবিরের জন্য যে আমার একটা ব্যবস্থা করা হোক, মানে খাওয়া বা থাকার ব্যবস্থা না, পড়ালেখার একটা ব্যবস্থা করা হোক?
জি, সেজন্যই যাওয়া।
বেসরকারি এবং সরকারি উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে শিক্ষার ব্যবস্থা, সেটি পরিপূর্ণ লজিস্টিক ফ্যাসিলিটি সেখানে থাকে কিনা, সে ব্যাপারে তোমার ধারণা আছে কি?
আমার সে ব্যাপারে কিছু তো ধারণা আছে, যে রিসোর্স প্রোগ্রামগুলোতে মানে যদি সম্পূর্ণ বই দেওয়ার কথা, কিন্তু সম্পূর্ণ বই যাওয়া হয় না, মানে
নির্দিষ্ট একটা খরচের প্রয়োজন আছে প্রতি মাসে যদি তুমি পড়ালেখা চালিয়ে যেতে চাও। এবং তুমি চাচ্ছ যে কোনো টাকা পয়সারও প্রয়োজন নাই, কোনো একজন সহৃদয় ব্যক্তি যদি এই দায়িত্বটা নিত, তবে তো শুধু পড়ালেখা করানো, পড়ালেখা করতে তোমার পছন্দ, খুব ভালো লাগে, এবং তোমার ধারণা যে তুমি পড়ালেখা ধারণ করবার মতো সেই মেধা তোমার আছে, তুমি কি অনেক কনফিডেন্ট শাকিল? তোমার আত্মবিশ্বাস কেমন?
আত্মবিশ্বাস খুবই ভালো, মানে আমি অবশ্যই পারবো, মানে অন্য অন্য যদি ব্যক্তিরা পারে আমি কেন পারবো না, আমিও তো সমানে এই সমাজের একটা মানুষ।
তুমি কি পলিটিক্যাল লিডার হতে চাও ভবিষ্যতে? স্বপ্ন কি?
স্বপ্ন আমার সচিবালয়ে চাকরি করব আমি, দৃষ্টি প্রতিবন্ধীদের যে বড় পদ যেটা।
আচ্ছা, সমাজ কল্যাণ অধিদপ্তর বা সেই বিষয়ে কোনো মন্ত্রণালয়ে সচিব হিসেবে কাজ করতে চাও, এরকম কিছু?
জি, দৃষ্টি প্রতিবন্ধীরা তো সচিব পর্যায়ে যেতে পারে, সমাজ কল্যাণ সচিব এ ধরনের, আমি সেটাই চাচ্ছি আর কি।
দেখ, শিখ কিছু, আমিও শিখতেছি, শিখতে থাক। স্বপ্ন দেখার জন্য সুখের প্রয়োজন হয় না, কারণ স্বপ্ন কিন্তু মানুষ অ্যাকচুয়ালি যারা ঘুমিয়ে দেখে তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ার বহু পসিবিলিটি থাকে, কিন্তু যারা জেগে জেগে স্বপ্ন দেখে সেই স্বপ্ন তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া খুবই কঠিন। শাকিল কিন্তু স্বপ্ন দেখছে এবং স্বপ্নের ব্যাপারে অনেক বেশি দৃঢ়চেতা। শাকিলের মধ্যে যে জিনিসটা একদম পরিপূর্ণভাবে ঠাসা, সেটি হচ্ছে তার কনফিডেন্স। পৃথিবীতে কোনো কিছু নেই তার অভিযোগ অনুযোগ নাই।
গুরু, একটা কথা বলতে পারি যদি মনে কিছু না করেন?
না, কিছু মনে করবো না, যা ইচ্ছা বলো।
মানে আমি একটা অভিযোগ দিতে চাই প্রিয় লিসেনারদের কাছে, যদি আপনারা সচেতন হন সমাজের জন্য খুবই ভালো হবে। আমাদের আজকাল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের খুবই অবহেলা করা হচ্ছে, সেই হিসাবে যদি আপনারা অবগত হন আমাদের জন্য, সমাজের জন্য খুবই ভালো হবে। দৃষ্টি প্রতিবন্ধীরা আলো মানে আলোকিত বাংলাদেশে গড়ে উঠতে পারবে।
আমি অবাক হচ্ছি তোমার কনফিডেন্স লেভেল দেখে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আজ আমার হঠাৎ অ্যাসিড ফর্ম করতেছে তাতে আমি দুঃখে শেষ। কাল আমার ছেলের হয়তো কোনো একটা ব্যাপার, সামান্য থেকে সামান্য কোনো ঘটনা, কষ্টে আমার বুকের পাঁজর ব্যথা করতেছে। বাট তুমি একজন মানুষ, আর দশজন মানুষের মতো খুবই সাধারণ, অনেক বেশি ইম্পর্টেন্ট একজন মানুষ, যার জীবনে শুরুই হয়েছে মাইনাস দিয়ে, বাবা চলে গেল। ইনফ্যাক্ট বাবা চলে যাওয়ার আগে যে ঘটনাটি ঘটিয়ে গেল সেটি পরিপূর্ণভাবে তোমাদেরকে আবার ভবিষ্যতের জন্য নিঃস্ব করে দিল। তোমার জন্ম দিল এমনই এক ঘরে যে ঘরটি হচ্ছে হচ্ছে তাদের সেইখানে দ্বিতীয় পরিবার, রাইট? তারপরে বাবা চলে গেল পৃথিবী থেকে মাত্র 13 মাস বয়সে। তারপর তোমার মা আজ থেকেও নাই, সে অন্যের কোন সংসার করছে। বাট কোনো কিছু নিয়ে তোমার অভিযোগ অনুযোগ নাই, আমাদের প্রতি মুহূর্তে অভিযোগ, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ফ্রাস্ট্রেশন। বার্গারটা সঠিকভাবে না হলে আমাদের বিরক্তির শেষ নাই। আমরা হয়তো কোন প্রিমিয়ার ব্যালিয়নে চড়তেছি কিন্তু সেখানে এসি যদি ঠিকভাবে কাজ না করে সেই দুঃখে আমাদের জীবন শেষ। অতদূর যাওয়ার দরকার নাই, সবই ঠিক আছে, হয়তো পায়ের জুতোটা মন মতো হয়নি সে কারণে সেই দিনটা ভালোভাবে যায় না। এত অভিযোগ অনুযোগ এত ঝামেলার মধ্যেও তুমি একজন মানুষ যার বয়স 12 ছুঁই ছুঁই, সে কোন পৃথিবীর মানুষ, অন্য কোনো গ্রহের এলিয়ান কিনা, যার কাছে এসব ব্যাপারগুলো কোনো কিছু স্পর্শ করে না। সে বলতেছে সেনা টান করে পুরুষের মতো, পুরুষের মতো বলতেছে যে আমার কোনো কিছু নিয়ে অভিযোগ অনুযোগ নাই। বাবা কেন দ্বিতীয় বিয়ে করেছিল সেটা নিয়ে আমার অনেক কষ্ট অবশ্যই আছে, বাট সেটা তার ব্যাপার, তার ভাবনা, স্রষ্টা তার সাথে যেটা জাস্টিফাইড সেটাই করুক। বাট আমি চাই যে তারা ভালো থাকুক। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, মা মায়ের ভুলটা করেছে, বাট আমি আমার মায়ের জন্য সবসময় ফিল করব, তাকে আমি ভালোবেসে যাব। আমার বেহেস তো তারই পায়ের নিচে, চোখে আমার দৃষ্টি নাই তাতেও কোনো সমস্যা নাই, এক চোখে তো আধো আধো করে হলেও আমি দেখতে পাচ্ছি, এটাই কি কম কিসের? এই যে সবকিছুর মধ্যে এত 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 কিছু না থাকার পরেও এরকম পজিটিভ ভাবে জীবনটাকে দেখতে শেখা, দেখতে পাওয়া, আর যে কনফিডেন্স আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহম। আমি জানি না যে তোমার এই কীর্তি সাফল্য দেখার জন্য আমি সেদিন বেঁচে থাকবো কিনা শাকিল, বাট আমি একদম আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, স্রষ্টার প্রচন্ড ভালোবাসা আমি আমার জীবনে পেয়েছি। তুমি জীবনে সফল হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আই জাস্ট গ্যারান্টি ইউ, ইনশাআল্লাহ তুমি সফল হবে। যার মধ্যে এরকম মানসিকতা থাকে, যুদ্ধ করবার মতো এরকম দৃঢ় প্রতিজ্ঞ মন থাকে, সে সফল কাম হতে বাধ্য। শাকিল
গুরু, আমি একটা কথা বলতে চাচ্ছি।
বলো।
আল্লাহ তাআলা তো আপনাকে মরণের পর থেকেও বাঁচিয়ে নিয়ে আসছে।
ট্রু ট্রু, আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়েছিল, এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল।
জি সে
তুমি জানো এটা?
জি আমি সেটা শুনেই বলতেছি,
এবং আমি ওই সে থেকে প্রোগ্রাম করছিলাম মনে হয়।
জি হাসপাতালে থেকে, হাসপাতাল
থেকে, হ্যাঁ
হাসপাতালে থেকেও আপনি প্রোগ্রাম করেছেন।
ট্রু,
তো সেই হিসাবে আপনি তো, আমি তো সেই পর্যায়ে যাইনি, আমি তো এখনো সরল সুস্থ, আমি কেন পারবো না? আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া, আমি অবশ্যই পারবো, আমি সমাজে গড়ে উঠতে পারবো।
এটাই তো তোমার শক্তি যে তুমি এখানে একটা পজিটিভের রাস্তা খুঁজে নিয়েছো। যে মানুষটা যদি মরার হাত থেকে ফিরে এসে ভালো থাকার চেষ্টা করতে পারে তাহলে আমি একটা চোখ নিয়ে কেন ভালো থাকতে পারবো না? বাট আমরা তো এভাবে ভাবি না, না এখনকার সময়ে, যে আমার এলিয়ান আছে, আমার এখন মার্সিডিজ বেঞ্চ দরকার, আমার এখন 5 তলা বাড়ি আছে, 10 তলা হলে বেটার হয়, আমার প্লটটা এখন মিরপুরে, কেন গুলশান বা বনানীতে না? মানুষের ভাবনাগুলো যে এরকম হয়ে গেছে, কেউ তো এভাবে চিন্তা করছে না অ্যাকচুয়ালি, যে আমার অন্তত পুরোটা বাড়ি আছে, ও তো শুধু একটা ফ্ল্যাট নিয়ে আছে।
আরেকটা কথা যে মানে আমাদের যে সমাজে যে বড় বড় ব্যক্তিরা আছে তারা হয়তো যে এতটুকু ভাবার দরকার যে কাল যে রেলওয়ে স্টেশনে যে পথ শিশুটা পড়ে আছে বা সময় কাটাচ্ছে, বা সে যেই হোক না কেন পথে পথে সময় কাটাচ্ছে, তাদের উপর একবার নজর রাখা দরকার।
সেগুলো নিয়েই আমরা আসলে কথা বলছি অ্যাকচুয়ালি, সেগুলো নিয়েই আমরা আজকে এই বেশ কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছি। আমি অবাক হয়েছি তোমার সাথে পরিচিত হয়ে। তবে একটা জিনিস, শুধু সাবধানে একটা জিনিস মাথায় রাখবে, কনফিডেন্স খুব বেশি মাত্রায় জরুরি, বাট এই অভিব্যক্তিটার মধ্যে যেন কোনোভাবেই অন্য রকমের কোনো কিছু ছাপ না পড়ে যায়, তাহলে আবার ধ্বংস হয়ে যাবে তখন। তো আমি খুবই আশাবাদী তোমাকে নিয়ে, আমি তোমার তোমার আরেকটা জিনিস আমি অসম্ভব রকমের আমার মধ্যে ভালো লেগেছে, সেই জিনিসটা হচ্ছে তোমার থট প্রসেস। এত অল্প সময়, 12 বছর বয়সে যে ম্যাচুরিটি আমি দেখেছি তোমার কণ্ঠস্বরে বা ভাবনা চিন্তাতে, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সাথে আছে, তুমি সফল কাম হবেই। কিছু ঝড় বাতাস হবে, কিছু পাতা হয়তো ঝরে পড়বে, অনেক কিছু হয়তো উলট পালট হয়ে যাবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মুখে এই হাসিটা লেগে থাকবে, সেখানে তুমি সফল হবে, আমার দৃঢ় বিশ্বাস।
গুরু, একটা কথা হচ্ছে কি, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এরকম আমার আমার মা একটা কথা শিখিয়েছিল। তো সেই হিসাবে আমি বলতে পারি যে আমি অবশ্যই সফল হবো, আমার মায়ের দোয়া আমার সাথে।
আসলে শিক্ষণীয় অনুষ্ঠান, এটি শিক্ষণীয় অনুষ্ঠান তখন যখন তোমাদের মতো মানুষ এভাবে আমাদের সাথে স্টুডিওতে থাকে, তখন মানুষ আসলে তার প্রয়োজনীয় শিক্ষা নিয়ে নেয়। এখন অনেকেই আছে জানো, যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটা শুনতেছে, হয়তো 40-45 লক্ষ মানুষ শুনছে, তারা অনেকে হয়তো রিলেট করতে পারছে যে আমরা কি কি ব্যাপারে হতাশাগ্রস্ত হই, কি কি ব্যাপারে আমরা কষ্ট পাই, কোন কোন ঘটনা ঘটলে আমাদের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে, কোন কোন প্রচন্ড কষ্টে আমাদের চোখের ভেতর দিয়ে পানি বেরিয়ে আসে। তারা কি এখন মিলাতে চেষ্টা করবে যে 12 বছরের ছেলে আমার মতো, সেও তো ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুব সাধারণ একজন মানুষ যেমন আমরা, সেও তেমনই একজন স্রষ্টার কাছে মূল্যবান একজন মানুষ। তার জীবনের কাজ ভেতর দিয়ে এত কিছু চলে যাওয়ার পরেও যদি সে নিজেকে সোজা করে দাঁড় করায়, সে যদি যুদ্ধের কথা বলে যে না আমি জীবন যুদ্ধে জয়ী হতে চাই, তাহলে আমি না কেন, এই ভেবে অনেকেই হয়তো এখন আশ্বস্ত হচ্ছে। সে দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আসলে তুমি যেটা অনুষ্ঠানে শুনতে বলছিলে, এটি আসলে অনেক শিক্ষণীয় একটি অনুষ্ঠান। যে যে আজকের ক্লাসে যদি এটা ক্লাসরুম হিসেবে চিন্তা করি, তাহলে অফকোর্স এই জীবনে শিক্ষা যে দিচ্ছে সেই টিচারটা হচ্ছে তুমি, সেই শিক্ষকটা তুমি, যে সামনে থেকে জীবন দিয়ে জীবনকে শেখাচ্ছ, জীবনের কথা জীবন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনেকের হয়তো একটা কিডনি নাই, কারো হয়তো কোনো সিরিয়াস অর্গান ড্যামেজ হয়েছে, চিন্তা করতেছে জীবন আর কয়েকদিন বাঁচবো বা মরবো, সেও হয়তো আশ্বস্ত হবে যে এত দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, এত কষ্ট করতেছি বা এত দুঃখ পাচ্ছি, এত অল্প বয়সে একটা ছেলে, যে ছেলেটা জীবনের কিছুই দেখেনি, সে এত কিছু হারিয়ে যাওয়ার পরও সে স্বাভাবিক থেকে সামনের দিকে পথ চলার কথা চিন্তা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমার মনে আল্লাহর স্পেশাল কোন নেক নজর তোমার উপরে আছে, যে কারণে স্রষ্টা এত কষ্টের ভেতর দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে, তারপরেও তোমাকে ভাঙতে দেননি, কারণ পক্ষান্তরে তিনি তোমাকে সাহায্য দিচ্ছে, তারপরে তোমাকে মুষড়ে পড়তে দেননি, হয়তো তিনি পাশে তোমার দাঁড়িয়ে আছে শক্তভাবে।
আচ্ছা, দেখেই তো আমি এখন মানে সরল সুস্থ এবং নিজের জীবনকে গড়ার মতো মনে।
এক্স্যাক্টলি, আমি 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 খুব আশাবাদী, আমি বেশ কয়েকবার বললাম কথাটা, আসলে আমি আশাবাদী, খুব ভালো হতো যদি আমি ওই ততদিন পর্যন্ত বেঁচে থাকি, সুস্থ থাকি এবং তোমাকে নিয়ে আমি সফলতার কোনো কোনো প্ল্যাটফর্মে কখনো গল্প করতে পারি।
দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে যেন বাঁচিয়ে রাখে সেই দিন পর্যন্ত, যেহেতু আমাকে নিয়ে আপনি গর্ব করতে পারবেন যে আমার আমার এই জায়গায় গল্প বলতে আসছিল সেরকম একটা ছেলে, আজকে আমি তাকে আমার এই গল্প বলার মাধ্যমে সে প্রতিষ্ঠিত হয়েছে, আমি গর্ববোধ করতে পারছি। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখুক, দোয়া করি।
তুমি এমনি কিছু করো এমনি পড়ালেখার পাশাপাশি, লেখাটা কিন্তু অভ্যাস আছে নাকি?
না, লেখা ব্রেল পদ্ধতিতে, তাছাড়া
না এমনি লেখা বলতে কবিতা টবিতা লেখা টেন্ডেন্সি বা এই ধরনের কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত আছো তুমি?
এরকম জড়িত নেই, তবে মানে আমি আমার কথা শুনলে মানুষ বলতে পারে যে তুমি এতটুকু বয়সে এত মানুষকে কিভাবে, মানে আমরা যতটুকু পারি না তুমি কিভাবে মানুষকে এত জ্ঞান দাও, মানে মানুষকে অনেক কথাও বলে তো যে শিক্ষণীয় বিষয়ে।
তাহলে সাকিল, আমি নিশ্চিন্ত হতে পারি যে একটা নির্দিষ্ট সময়ের পরে চেয়ারে বসার লোকের অভাব হবে না, একজন তো অন্তত রেডি আছে
ইনশাআল্লাহ।
মানে অফকোর্স এটা তুমি আর কি, হ্যাঁ চেয়ারকে তো খালি খালি পড়তে হবে না আর কি, আমার অনুপস্থিতিতে বসে তো ঠিকই কাজ চালিয়ে নিতে পারবে, কি মনে হয়?
অবশ্যই আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করুন।
কেন তোমার ইচ্ছা যে এরকম গুরু চেয়ারে বসে অনুষ্ঠান পরিচালনা করার?
দুটাই ইচ্ছা, এক হচ্ছে সচিবালয়ে চাকরি করব, রাতের বেলায় এসে রাত 10:30 থেকে FM গরুর এই জায়গায় বসবো।
একটাও ভালো জানার মতো কেউ হতে চাই কি জানো কথাটা, চলে সুগন্ধ মাটির টানে
তারুণ্যের জোয়ারে ভাসবে জোয়ার,
এটাই তো ভালো লাগার সুর বাজবে তোমার মনে,
এটাই তো
আর বাঁধন হারা হবে মুক্তির গানে,
এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ ভালোবাসার বাংলাদেশ,
প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কাজী এক ক্যারেক্টার কিনে বলেছি আজকে আমি, আসলে আমি জানি না যে অনুষ্ঠানটা শেষ কোন দিকে যাবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে বন্ধু, ফিরে আসছে এখনই।
পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM গোষ্ঠীর লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
ভালোবাসার বাংলাদেশ,
শাকিলের সাথে, এবং সেই সাথে অনুরোধ জানিয়েছি যে আপনারা আপনাদের মতো করে 01841904928 এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের মতো করে সহযোগিতা পাঠাতে পারেন, যাতে করে সেই সংগৃহীত অর্থ আমরা তুলে দিতে পারি তার থেকে কেনা কম্বল শীতার্ত মানুষের কাছে। এবং বিভিন্নভাবে আপনারা আমাদের সরাসরি অফিসে এসেও কিন্তু এই শীতার্ত মানুষের জন্য গরম কাপড় দিয়ে যাচ্ছেন। অনেকে এখন রাত বাজে 12টার অধিক, অনেকে এসে পৌঁছেছেন। একটু একটু করে সবার সাথে কথা বলি, ছোট্ট করে সবাই একটু পরিচয় দিয়ে একটু একটু করে কথা বলবেন, খুবই অল্প সময় আসলে। শাকিল, আমরা আবার আসবো তোমাকে সাথে নিয়ে, বাকি অনুষ্ঠানটি কমপ্লিট করবো, তার আগে একটু একটু পরিচয় হয়ে নিই।
আমার নাম উজ্জ্বল মাহমুদ চাঁদ, আমি জননেত্রী সৈনিক লীগের চিলগাতনা সেক্রেটারি। আজকে আমার এই উদ্যোগে এখানে আসতে বেশি আগ্রহী করছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি তানিমরেজা বাপ্পি ভাই, ওনার আহ্বানে আমরা আসছি। আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরাও আসছিল, যে আমাদের আমার ফ্রেন্ড আমার মিলন, আমাদের সাংগঠনিক সম্পাদক খিলগাঁও থানার, ওর সহযোগিতা নিয়ে আমি এ পর্যন্ত আসতে আসতে পারছি। এই জন্য আমার খুবই গর্বিত। আমরা গুরু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে একটা সুযোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একে একে সবাই একটু একটু করে কথা বলি। আমরা সবাই একসাথে এই কাজগুলোকে সামনের দিকে নিয়ে যাবো, সেটা আমি নিজেও চাই যে 21 তারিখে সবাই একসাথে মিলেই আমরা যেন কাজটাই করতে পারি আর কি। আরো বাকি যারা আছে,
আসসালামু আলাইকুম, আমরা খিলগাঁও মেলা দিয়া আদিবাসী ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই একসাথে এখানে আসছি। গরিব দুস্থ লোকেদের সাথে আমরা মানে সাহায্যের জন্য হাত বেরিয়েছি। মানুষের কাছ থেকে আমরা কাপড় চোপড় নিয়ে তাদের মানে কাছে আসার জন্যই আমরা একসাথে সবাই আগ্রহী হয়েছি। আর এখানে আমরা আমাদের লাভগুরু যাকে বলা হয়, লাভগুরু মানে এই সহযোগিতার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ যে এটি মানে এই প্ল্যাটফর্মটার জন্যই আমরা এখানে আসতে পারছি, আর লাভগুরুর এই সুযোগের জন্যই আমরা এখানে আসতে পারছি। আর আমাদের এই কাজের জন্য আমরা আমাদের এলাকা ভিত্তিক যে আমাদের সহযোগিতা করছে, সে আমাদের খিলগাঁও মেরাজিয়া লালমিয়া গুলি জুয়েল ভাই, যাকে মানে জুয়েল রানা, সে আমাদের প্রচুর হেল্প করছে, খুব হেল্প করছে, এমনকি সে প্রচুর পরিমাণে সে আমাদের টেক কেয়ার করছে। আর
থ্যাংক ইউ জুয়েল ভাইকে স্পেশালি অনেক ধন্যবাদ এইভাবে সবাইকে সহযোগিতা করবার জন্য। কারণ তোমরা অলমোস্ট একই বয়সের বন্ধু বান্ধব, এইসব গ্রুপ যদি থাকে আমার মনে হয় না যে খুব বেশি দুশ্চিন্তা করবার কারণ আছে।
অবশ্যই 21 তারিখের জন্য গুরুর পাশে আমরা প্রিন্সিপাল সবাই
প্লিজ, নো প্রবলেম। এবং সবাই বলছে জানো যে আপনারা কেন বড় প্ল্যাটফর্মে কোনো উদ্যোগ নিচ্ছেন না, হয়তো তখন রানা প্লাজা ধস হচ্ছে, তখন হয়তো রক্ত সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছেন, তখন হয়তো পথ শিশুদের জন্য নতুন কাপড় নিয়ে যাচ্ছেন, শীত পড়লে শীতার্থ মানুষের জন্য কাপড় নিয়ে যাচ্ছেন, একটা পার্মানেন্ট জায়গা পার্মানেন্ট প্ল্যাটফর্মের চিন্তা কেন করছেন না? চিন্তাটা আসলে তখন চলে আসে, বাসান্বিত হতে মন চায় যখন তোমাদের বয়সী ছেলেদেরকে একজোট হয়ে একসাথে দেখতে পায়। কারণ এই বয়সী ছেলেরা যদি একজোট হয় আর যদি মনে করে যে কোনো কিছু করব, কারো ক্ষমতা নাই যে আমাদেরকে জমিয়ে রাখতে পারে, অবশ্যই আমরা সেই জায়গাগুলোকে স্পর্শ করতেই পারি। এদেশে হতাশার কিন্তু বহু জায়গা আছে, এখানে দড়ি টানাটানির শেষ নাই, জাতে বিজাতে ধর্মে ধর্মে
এখানে রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে দড়ি টানাটানির কোনো শেষ নেই। কিন্তু আমি মনে করি যে মানুষ মানুষের কাজ করুক, আমরা শুধুই ভালোবেসে যাই মানুষকে, আমরা শুধুই মানুষের পাশে থাকতে থাকি, আমরা হয়তো এই জন্য ব্যাকডেটেড হয়ে যাবো। সো কল যারা অনেক বেশি আধুনিক তারা হয়তো তাদেরকে হয়তো এই বিষয়গুলো স্পর্শ করে না, মানবীয়তা আবেগ মানুষ। কিন্তু আমি তো বিশ্বাস করি যে এটাই একমাত্র পরিচয় আমাদের হওয়া উচিত। আমরা এরকমই এরকম যাদের দৃষ্টিতে সুস্থ কর, যারা নিজেদেরকে অনেক বেশি মডার্ন চিন্তা করে, আমরা এরকম আধুনিক হতে চাই না, আমরা এরকম অনন্য সাধারণ হতে চাই না, আমরা খুব বেশি বুদ্ধিমান হতে চাই না, আমরা বোকা থেকে এরকম ভাবে মানুষের পাশে থাকতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে চাই, শক্ত করে তাদের হাতটা ধরতে চাই। যারা সত্যি কষ্টে আছে, পিছিয়ে আছে, সেই মানুষগুলোর হয়ে কথা বলতে চাই অথবা কাজ করতে চাই, খুব ভালো একটা উদ্যোগ। এগুলো যেন কোনোভাবে মনের ভিতর থেকে হারিয়ে না যায়। বিশ্বাস করো, জীবন যখন পৌরত্বে এসে পৌঁছাবে, সূর্য যখন হেলে চলে আসবে ধরো পশ্চিমের আকাশে, তখন কিন্তু এই দিনগুলোর কথা অনেক বেশি করে মনে পড়বে। এখনো যদি হোয়েন ইউ টার্ন অ্যারাউন্ড, যে 22 বছরের জীবনে 22টা ভালো মুহূর্তের কথা তোমার মনে পড়বে না, তাহলে বছরের পর বছর বাঁচার মধ্যে কি কোনো সার্থকতা আছে, নাকি সত্যিকারের বাঁচার মধ্যে সার্থকতা? আর সত্যিকারের বাঁচায় মিশে আছে যখন তুমি ভালোবাসাটাকে বহুগুণে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তো সেরকম বোকাহীন বুদ্ধিহীন হয়ে খুবই সাধারণ হয়ে এইভাবে মানুষের পাশে আমরা ভালোবাসা নিয়ে থাকতে চাই। মানুষ মানুষের দুনম্বরী, দুর্নীতিগিরি, রাজনীতি নিয়ে টানাটানি, বহু রকমের সমাজের কদর্য দিক নিয়ে মানুষ থাকুক, আমরা মানুষকে শুধুই ভালোবেসে যেতে চাই। দেখা যাক ভালোবাসার জয় হয় কিনা, ভালোবাসার জয়োৎসব সবাই মিলে একদিন করে কিনা। এখানে নেতা খেতা হওয়ার ইচ্ছা কারোরই নাই, এখানে ব্যক্তিগতভাবে ইমেজ স্ট্যাবলিশ করার ইচ্ছে কারোরই নাই, শুধু একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সবাই তো আসলে সাহায্য করতে চায়, সবাই তো মানুষের পাশে দাঁড়াতে চায়, তারা কোনো মাধ্যম পায় না। ইন সাম এক্সটেন্ট কেউ যদি এটাকে মাধ্যম মনে করে তাহলে তো ক্ষতির কোনো কারণ নাই। আমি তো বারংবার বলেছি, আজও বলতেছি, যে আমি আমার স্বার্থের খাতিরে একটা বিন্দু কোনো কিছু আমি ইউটিলাইজ করিনি আজ অবধি, গত 6-7 বছর এই কাজের সাথে আমি জড়িত। একেবারে পর্দার অন্তরালে থেকে নিরবিচ্ছিন্ন ভাবে কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছি। এখন মানুষ যদি প্ল্যাটফর্মটাকে সঠিক মনে করে পাশে এসে দাঁড়ায় এবং তার বদৌলতে যে কিছু মানুষের উপকার হয়, তাহলে তো দোষের কিছু নাই এখানে। এইভাবে আমরা কাজ করে যেতে চাই। আর আমার আশার জায়গা যদি বলো, আমার আশ্বস্তের জায়গা যদি বলো, তাহলে অবশ্যই তোমরা যারা সাথে থাকলে একটা চমৎকার বিপ্লব ঘটতে বাধ্য, যে বিপ্লব সত্যি মানুষকে শুধু ভালোবাসার দীক্ষা দিবে। আর যারা আছো, অল্প অল্প করে শুধু নামটা বলে পরিচয়টা দিয়ে আপাতত বিদায় নিব। আর কেউ? আচ্ছা আচ্ছা, আরেকজন আসছে যে মাইক্রোফোনে আমাকে স্পেশালি পার্সোনাল রিকোয়েস্ট করছিল, সেটা হচ্ছে সংগঠন। দিস ট্রু, বাট আমি সংগঠন নাম শুনলেই ভয় পাই। সংগঠন মানেই যেন নেতা খাতার ব্যাপার, সংগঠন মানেই যেন কেউ একজন চেয়ারপার্সনের ব্যাপার। সংগঠন হতে পারে, সব হতে পারে, উদ্যোক্তা হতে হবে তোমাদেরকে, নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে। আমি শুধু একটা কাজই ভালো পারি, টুকটাক পারি আর কি, সেটা হচ্ছে কথা বলা। সেই কাজটা আমি তোমাদের হয়ে করে যাবো। অলরেডি এফএম লিসনার্স কমিউনিটি তৈরি হয়েছে, যেখানে আমরা রেজিস্ট্রেশন করতে বলছি, এফএম দোস্তি প্রোগ্রামের জন্য বলছি, বাট লিসনার্স কমিউনিটির মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন রকমের ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করতে থাকবো। সো প্লিজ সবাই রেজিস্ট্রেশন করে মেম্বার হয়ে যাও। যখন যে কাজ হবে, যার ন্যাকটা বেশি, যে কাজে যার পারদর্শী বেশি, সে নেতৃত্ব দিবে, বাকি আমরা পেছনে থাকবো। আর আমার কাজ হবে সেই কাজগুলোকে প্রমোট করা স্টুডিও থেকে, রাইট? সো সবাই এইভাবেই সংগঠিত হতে থাকবো। তোমাদের ইন্ডিভিজুয়াল যে সংগঠন তৈরি করছো সেটার জন্য আমি তো এই মুহূর্তে কি বলবো বলো? এই মুহূর্তে ইনস্ট্যান্ট কি বা বলতে পারি? তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কিছু আসছে কিনা? না না, ভাবনা চিন্তার মধ্যে কিছু না, সে তো বুঝতেই পারছি যে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করবে, সেজন্য একটা সামাজিক আন্দোলনের জন্য বা সামাজিক ভাবে মানুষকে ভালো রাখার জন্য স্বেচ্ছাসেবী মূলক একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাও। তোমরা কি কোনো নাম চিন্তা ভাবনা করেছো এর মধ্যে? আমার এই মুহূর্তে কোনো কিছু ভাবনার মধ্যে কি আছে বলো, নামটা কি? হ্যাঁ, কি আসছিল তোমার নাম কি? না সেটা ঠিক আছে, তোমার নামটা কি আসো?
আমার নাম সাইফসা কোতমির, আমি আপনার অনেক বড় ফ্যান, সেই রেডিও আমার থেকে আপনার প্রোগ্রাম শুনি।
তুমি কি চিন্তা করেছো? না
আমি নাম তো চিন্তা করিনি, বাট আমি মানে সংগঠন করার জন্য আমি সবাইকে বলছি।
ওকে ডান, তোমাদের নাম হচ্ছে, আমি আমার নাম তোমাদেরকে দিয়ে দিলাম, তাহলে খুশি তো?
জি জি,
ভালোবাসার বাংলাদেশ। ওকে ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিয়ে আপাতত, খুশি তো তোমরা? আমি আমার নিজের নাম দিয়ে দিয়েছি, রাইট?
জি জি।
ওকে, ভালোবাসার বাংলাদেশ।
আপনার সাথে আমরা সবসময় আছি, আপনি দোয়া করবেন আমাদের
সাথে। আমি তোমাদের সাথে আছি, থাকবো। এরকম শুনলে বারবার নিজেকে নিতানে তো মনে হয়। বহুদিন ধরে মেঘলা আমাদের সাথে আছে, আচ্ছা আমি তো প্রতি প্রোগ্রামে হাসিটা তোমাদেরকে শুনিয়ে দিই, আবার শুনিয়ে দিব। সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো। আমরা শাকিলের সাথে আছি, শাকিলের সাথে কথা বলছি। শাকিল, একদম অনুষ্ঠান শুরু থেকে তোমার যে, তোমার সম্বন্ধে মানুষের যে ধারণা, মানুষ যে তোমার সম্বন্ধে যে ধরনের টেক্সট আসছে, এবং সবাই কিন্তু আমার সাথে পুরোদস্তুর একমত যে আসলেই এর 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 ভালো কিছু হবে, সেই প্রত্যাশা আমরা সবাই মিলে আছি। তোমার পুরোপুরি তোমার লাইফস্টাইল সম্বন্ধে, তোমার জীবন সম্বন্ধে যেভাবে চলছো তুমি, কোন কোন হতাশা, কোন কোন কষ্টগুলো তোমাকে বেসামাল করে দেয়, সেগুলো ব্যাপারগুলো একটু শুনতে চাই তোমার কাছে।
আমাকে কষ্ট করে দেয়, মানে যে বেশি কষ্ট পাই, যে আমি আজকে লেখাপড়া করতেছি, অথচ প্ল্যাটফর্মে আমার অবস্থান হচ্ছে বর্তমানে, তো এক বেলা খেলে দুই বেলা কোথায় খাবো, সেই চিন্তাটা মনে হয় যে আজকে কেন বা আমার পরিস্থিতি এরকম হবে, আমি প্ল্যাটফর্মে অবস্থান করব, আমার বাবা মা কেন বা হারাবো, সেই হিসেবে মানে আমার খুবই কষ্ট হয় যে আমার মতো না পেলা কাউকে যেন না বানায়। আর সবচেয়ে বেশি চিন্তা করি যে লেখাপড়াটা চালিয়ে যাওয়ার জন্য, লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা আমাকে যেন দেয়। একজন মা বাবা না থাকাছিল যে কষ্ট করে বড় বড় হয়ে যেন কিছু ভবিষ্যতে করতে পারে দেশের জন্য, জনগণের জন্য, সেই আশা করতেছি আমি। তো আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি গড়ে উঠতে পারি মানুষের মতো মানুষ হয়ে, একদিন আপনাদের সামনে গিয়ে দাঁড়াবো যে আমি সেই শাকিল যে ঢাকা এফএমে কথা বলেছিলাম মাত্র 12 বয়স বয়সে। আর আমি চাই যেমন কাউকে যেন না বলে, যখন বসে থাকি মনে মনে চিন্তা হয় যে আজকে মানুষ বড় বড় দালান কোথায় থাকতেছে, আর আমি প্ল্যাটফর্মে অবস্থান করতেছি আমার শীতে সাধারণ একটা গেঞ্জি গায়ে থাকে, খুবই খারাপ লাগে যে এই শীতের দিন সাধারণ গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকা, কয়েকদিন বসে থাকা যাবে এভাবে, কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো, দালানের মতো কোনো জায়গা নেই, আমার কি করার আছে, এখন কি করবো মনে মনে এগুলো ভাবছি, খুবই খারাপ লাগছে।
সবকিছুকে ভেঙে ফুচুরে ফেলতে মন চায় না, এত অসহায়ত্ব, সেটার জন্য আমি কোনোভাবেই দায়ী, দায়িত্ব আমার না, আমাকে কেন এরকম পরিস্থিতি দেখতে হচ্ছে, কেনই আমাকে এভাবে ভাবতে হচ্ছে, এরকম কিছু মনে হয় যে সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, পৃথিবী আবার নতুন করে শুরু হোক, কালকে সকাল 8-10 জনের মতো আমার মতো আমারও যেন সুন্দর হয়, যখন কারো সাথে তার বাবা মার সাথে যায়, পরম যত্ন, পরম স্নেহ, পরম মমতা নিয়ে তাদেরকে আদর করতে থাকে, খাওয়াতে থাকে।
সেটা হচ্ছে কি আমার মানে খুব বসে থাকে, খুবই মনে হয় যে এই যে ট্রেন আসতেছে আমি নিচে যেয়ে পড়ে মরি, কি করব, কিভাবে কি করব, কিভাবে বেঁচে থাকবো, আবার মনে মনে ভাবি যে না, জীবনটা তো শুধু কষ্টেরই, কষ্ট পালিয়ে তো সুখ আসবে, তো সেই হিসাবে মানে ভাবি যে এখন হয়তো কষ্ট করতেছি, আল্লাহ তাআলা এরকমও করতে পারে যে পরবর্তীতে আমাকে মানে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে দাঁড়া করে দাঁড়িয়ে করিয়ে দেবে। সেই চিন্তা কবে আসবে, কবে মানে এই কষ্ট কবে যাবে সেই চিন্তা করতে।
শাকিল, পেটে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, ক্ষুধায় সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। কিভাবে সামাল দাও তখন, কি ভাবো তুমি, কিভাবে এই ক্ষুধার কষ্টটাকে ভুলিয়ে নিজেকে নিজের মতো করে নিজের মনটাকে ভুলিয়ে কিভাবে ঘুমিয়ে থাকা যায়, কিভাবে পড়ে থাকা যায়, কিভাবে নিজেকে সামলে রাখা যায়, কি করো তখন, কিভাবে নিজেকে সামাল দাও তখন।
মানে তখন মনে হয় যে কি করবো এখন, কোথায় যাব, খুবই খারাপ লাগে। এবং মানে যখন খাবার না পাই কাউকে বলতেও পারি না যে আমার কিছু খাবারের ব্যবস্থা করে,
কারো কাছে ভিক্ষে চাওয়া, কারো কাছে হাত পাতা, সেগুলো চরম অস্বস্তিতে ভুগবো
তখন। ভুগি কিন্তু মানে বলতে পারি না কাউকে, তো মানে পানি একটু পানি খেয়ে তারপর আবার বসে থাকি। মানে খিদা লাগলে তো কি করবে, কিচ্ছু মানে উল্টো পুল্টো হয়ে যায় আর কি, খেয়ে কি করবে কিচ্ছু বোঝা থাকে না তখন। খুবই খারাপ লাগে যে এখন যদি মরে যাই, মরে যাওয়া এর চেয়ে ভালো যদি এত কষ্ট না করে। পরে আবার নিজে নিজেই চিন্তা করি আত্মহত্যা করো তো মহাপাপ। আমি ওইভাবে কারোর কাছে হাত পাতি না, যেটা সত্য কথা, হাত পাততে ইচ্ছেও করে না,
হাত পাতে ইচ্ছে করে না।
যদি হাতে পারতাম আজকে লেখাপড়ার জন্য এত আকতি মিনতি কি জন্য করব, তাহলে তো হাতে পেতে খেতে পারতাম, সেটা ইচ্ছা করে না। বিধান কষ্ট করে থাকি, কি করা যাবে, মানে বিষয়টা হচ্ছে যে যদি মানে আমার মানে বুঝতে দিই না কাউকে যে আমি যদি এসে কেউ জিজ্ঞেস করে কোথায় যাবা, উনি বলছি যে দেখেন ঢাকায় একটা কাজের জন্য আসছি, তো সেই কাজটা কমপ্লিট হলে বাড়িতে চলে যাব। বাড়ির কাছে নেত্রকোনা, তোমার আব্বু কি করেন? যে আব্বু নেই, মারা গেছে কত বছর ধরে, আমি 13 মাস যাব। তখন তোমার আম্মু, আম্মু নেই কি করে তখন সেটা বলতে পারি না, মানে খুব লজ্জা লাগে। সেটা বললে কি মনে করবে মানুষ, বলি না যে আমার আম্মু নেই। পরে বলে
মানে তাই বলো
জি, পরে মানে যখন খুবই খিদা লাগে কিচ্ছু করা থাকে না, কিচ্ছু বলতে পারি না, বলিও না, তখন বলে যে খাওয়া দাওয়া করছো, অনেকে বলে আর কি যার মানে যার মন যেরকম আর কি, যদি মানে সে বুঝতে পারে বিষয়টা, তো জিজ্ঞাসা করে যে খাওয়া দাওয়া করছো, না করিনি করবো, বলি পেটে তো খুব ক্ষুধা, বলে আর কি যে করিনি পরে করবো, এখন করার কোনো দিন নেই। পরে ওনারা যদি জোর করে খাওয়ায় আর কি, আর মানে গত কয়েকদিন যাবৎ একজন আমাকে মানে একদিন 200 টাকা দিয়ে গেছিল আর কি, 200 টাকা দিয়ে যায় যে মানে তুমি কিছু খাইও। আমি বলছি যে লাগবে না, মানে আমি তাকে বুঝতে দিচ্ছি না যে আমি এভাবে কষ্ট করতেছি, যে লাগবে না, যে সমস্যা নেই তুমি রাখো, এই বলে দিয়ে গেছে আর খাওয়া দাওয়া করাইছে। তো এই টাকা দিয়ে মানে হালকা পাতলা আর কি, মানে পেটটা চলার মতো অবস্থা করে রাখি আর কি।
কি খাও
মানে
সকালে?
সকালে আজকে সকালে আমি কিছুই খেয়ে বের হইনি, আমি দুপুরের দিকে খাইছি আর কি। আগারগাতে একটা প্রোগ্রাম ছিল, ওই ইসলামিক ইনস্টিটিউট আছে ওই জায়গায় গিয়ে মানে ওনারা লাঞ্চ করাইছে যে ভাত খাবে, আমি বলছি না খাবো না সমস্যা নেই চলে যাও। 2-3 বার বলার পরে ওনারাই ভাত নিয়ে এসে দিয়ে খাওয়াইছে আর কি। তো পরে এই জায়গায় আসলাম,
এই যে আত্মসম্মান বোধ, এই যে তোমার নিজেকে ধরে রাখার চেষ্টা, কিভাবে আমরা তো প্রতি মুহূর্তে বিগলিত হয়ে যায়, সামান্য একটু ধান্দাবাজির জন্য মানুষের পা ধরতে দ্বিধাবোধ করি না।
সেটা লজ্জা লাগে যে যদি এই কাজটা করি তাহলে মানুষ কি মনে করবে, যে ছেলেটাও এরকম করতেছে, ভিক্ষা করতেছে, এই ধরনের কথাবার্তা বলবে, সেজন্য করতে ইচ্ছা করে না। মানে আমি কাউকে বুঝতে দিই না যে আমি এরকম, মানে আমার কেউ নেই, আমি না খেয়ে আছি, প্ল্যাটফর্মে অবস্থান করতেছি। রাত্রেও যখন হয় তখন বসে থাকি প্ল্যাটফর্মে, সাধারণ লোকজন যে বসে থাকে ওই জায়গায় বসে থাকি, তখন গুরু একটা মিথ্যা কথা আমাকে বলতেই হয়, না বলে আমি পারি না। যে কোথায় যাবে, আমি তখন বলি যে এখন ট্রেনের শিডিউল তো মানে অনেক দেরিতে লেট হয়ে আসে, তো সেজন্য বলি যদি রাত হয়ে যায় বলি যে ধূমকেতুতে যাবো, রাজশাহী পাবনা যাবো, রাজশাহী যাবো,
ঈশ্বর দিয়ে রাজশাহীর পথে যায় ওইটা।
হ্যাঁ, যে জায়গায়
10:40 ট্রেন
না, 6টা সন্ধ্যা, এই সকাল
ভোর 6টা, ভোর 6টা,
হ্যাঁ
হ্যাঁ, 6:30 থেকে এয়ারপোর্ট, কমলাপুর থেকে 6টা, ট্রু,
তো সেটাতে যাবো বলতেছি। সেটা মানে ওনারা বলে যে সেটা আস্তে আস্তে তো অনেক দেরি, কি করবো, বসে বসে সময় কাটাতে হবে। পরে বলে আচ্ছা, তো পরে যখন সকাল হয় 8টা কি মানে 6টা 7টা বাজে, তখন আমি চলে যাই অন্যদিকে, মানে যে ওই বিভিন্ন সরকারি ভবনের ওইদিকে যাই, যে যদি মানে এখন তো আমাদের, আমার তো অধিকার আছে যে আমি মানে নাগরিক হিসাবে মানে মন্ত্রণালয় বা সচিবালয়ে গিয়ে আমার ওই যে দরখাস্ত দিয়ে অনুদান কি পাবো, তো সেই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু কাজ হয় না। রেল ভবনে কালকে গেছিলাম, তো আমাকে পুলিশ মানে বের করে দিয়ে অপমান করে, যে কানা কোনায় যে মানে অবৈধ ভাষায় বলছে আর কি, কানা কোনায় জায়গায় এসব পড়া মনে, তখন আমার খুবই দুঃখ হলো যে প্রাইভেট কারটা যাচ্ছে, আমি এটার তলে কেন মরি না, উড়ে মরি না, যখন রোড পার হতে যায় মানুষের হেল্প নেই, মানে গাড়ি আসতে লাগে, মানে ইচ্ছাকৃত ভাবে পাও সামনে দিয়ে দিই, মানুষ জিগা যদি মরো যে মরলে তো ভালোই, একটা মানুষ কমে যাবে দুনিয়া থেকে, একটা দৃষ্টি প্রতিবন্ধী কমবে, একটা অপমান হওয়ার মতো লোক মানে কমে যাবে আর কি। খুবই খারাপ লাগে কথাগুলো বলে।
তোমার জন্য আমার ঝুড়িতে বলার মতো কিছু নাই শাকিব, না এই কারণে যে তোমার মতো কনফিডেন্স আমি এতক্ষণ আজ এত পর্যন্ত এসেছি আমি তৈরি করতে পারিনি, তোমার মতো আত্মবিশ্বাস আমার নাই, বিশ্বাস করো আমি হয়তো যখন নিজের কোনো প্রয়োজনের প্রসঙ্গ আসে তখন হয়তো মাথা নোয়ায় ফেলি, হয়তো কোনো না কোনো ভাবে কারোর সাথে কম্প্রোমাইজ করেই ফেলি, কিন্তু তুমি পেটে ক্ষুধা নিয়ে মাথার উপরে ছাদ নাই, বাড়ি নাই, ঘর নাই, সকালে কি খাবে তার কোনো কোনো গত্যন্তর নাই, তুমি নিজেও জানো না কদিন তুমি কিভাবে সার্ভাইভ করতে পারবে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই কোনো কুলে, কিন্তু তারপরেও এই আত্মবিশ্বাস, এই এই আত্মসম্মান বোধ এখনো তুমি জিইয়ে রেখেছো, মাত্র 12 বছরের ছোট্ট একটা প্রাণ তুমি, অস্বাভাবিক রকমের আত্মসম্মান বোধ তোমার, যেটা সত্যি অনেক শিক্ষার আছে আমাদের অনেকেরই। জানো এখন অনেকেই হয়তো অনুষ্ঠানটি শুনছে, যারা হয়তো অনেকে 100 কোটি টাকার মালিক, হয়তো 100 কোটি টাকারও মালিক, তারাও প্রতিনিয়ত প্রতিদিন তাদের বড় ভাইদের কাছে প্রতিনিয়ত হাত পা ধরে বা হাত পা টিপে কোনো না কোনো কাজ সমাধা করার চেষ্টা করছে, কোনো না কোনো একটা ধান্দাবাজির ব্যবস্থা করছে, তার হয়তো মন মানে না, মনে সাপোর্ট করে না, তারপরে কোনো হয়তো অনৈতিক কাজ করে সেই বড় ভাইয়ের বা বড় স্যারের বা বড় বাবুর মন মানিয়ে চলার চেষ্টা করছে, যাতে করে আখেরে তার এই কাজটা পাইয়ে দেওয়া হয়।
আমি একটা কথা বলতে পারি, মানে অন্য ভাবে আর কি, আরেকবার ঢাকা আসছিলাম, তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা প্রোগ্রাম হয়,
গত 4 তারিখে কি না তার আগে,
সেটা সঠিক বলতে পারবো না,
4 তারিখে ঈদে মিলাদুন্নবী ছিল,
হ্যাঁ সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্টিটিউট,
হুম,
ওই জায়গায় একটা প্রোগ্রাম হয়, তো সেই জায়গায় মানে আমি যাইনি ঠিক, ওই জায়গায় মানে কাকুলিতে একজন লোকের সঙ্গে দেখা হয়েছে, হোটেলে আরেকজন আমার সঙ্গে ছিল, ও দৃষ্টি প্রতিবন্ধী, ব্রেল কোরআন শরীফ পাইছিল, বিল ইসলাম, হুম, তো মানে ওর সঙ্গে একটা লোক আসছে, তো আমি সেটা নাম বলতে চাচ্ছি না, তো মানে আমাকে বলে যে নৈতিকতা সম্পর্ক বুঝি না করে দিছি, তো ডাইরেক্ট আমি ওই জায়গা থেকে চলে গিয়ে ওর রাত্রে বাইরে সময় কাটাইছি, কিন্তু আমি ওই জায়গায় থাকিনি।
কি বলছিল
মানে
রাত্রে,
জি
যেখানে ছিল তুমি,
জি মানে ওর সঙ্গে আরেকটা লোক আসছিল, মানে বাইরে ফাইজলামি করতেছিল আমার সঙ্গে, যে আমি এইসব ফাইজলামি পছন্দ করি না, আপনি দয়া করে এইসব বলবেন না, আপনি দুইটা পায়ে ধরে বলি,
মানে খারাপ একটা সম্পর্ক তোমার সাথে করতে যাচ্ছিল, তাই তো,
জি,
বয়স্ক লোক,
বয়স্ক লোক, তারপর আমি ওই জায়গা থেকে চলে গিয়ে বাইরে সময় কাটাইছি, কিন্তু যাইনি। আমি সেই জন্য মাঝে মাঝে ভাবি যে আমাদের মানুষ কেন এরকম হয়ে যায়।
কিছু আপনারা হয়তো অনেকেই বুঝেছেন বন্ধু, আপনাদের বোঝানোর স্বার্থে আরো পরিষ্কার ভাবে বলছি, কিছু সুপার বিচ মানে বিচ যেটা বাংলা ভাষায় কুত্তার বাচ্চা বলা হয়, ইংরেজিতে ইট সাউন্ডস রিয়েলি গুড, যে কারণে বিচ কথাটা ব্যবহার করলাম, কারণ অনিয়ারে এত বড় নগদ খাসা স্ল্যাং ব্যবহার করা ঠিক না, তাই বিচ কথাটাই বললাম। এ ধরনের কিছু বিচ আছে যারা হোমোসেক্সুয়াল, এবং স্পেশালি যারা যাদের যারা ভিক্টিমাইজ করে কিছু বাচ্চা বয়সের ছেলেদেরকে, এ ধরনের কিছু বীজ কিন্তু আমাদের আশপাশেই কিন্তু আছে। কেউ বড় হলেই তাকে সম্মান করতে হবে এর কিন্তু কোনো মানে হয় না, বরং সম্মান তাকে করা উচিত যে সম্মানের যোগ্য, সে ছোট হোক অথবা বড় হোক। যেমন আমার মুখ থেকে এত প্রশংসামূলক কথা এর সম্বন্ধে বের হচ্ছে, কারণ সে সত্যি নিজের জীবন দিয়ে দেখিয়েছে যে তার ভেতরে তার পার্সোনালিটির গাঁথুনিটা কত বেশি পোক্ত, যেটা হওয়ার কথা ছিল না এই অল্প বয়সে। এই কারণেই বলি বন্ধু, অনেকেই কিন্তু সুযোগ নিয়ে নেয়, আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এই বীজ গুলো তাদের মনের এই নোংরা উদ্দেশ্য যেন কোনোভাবেই পরিপূরণ করতে না পারে। আমাদের ছেলে মেয়ে, আমাদের ছোট ভাই, আমাদের সন্তান সন্ততি সবার দিকে কিন্তু খেয়াল রাখা উচিত, কারণ এরকম নোংরা বিকৃত রুচির মানুষই কিন্তু আশপাশ ভরে আছে বন্ধু, যারা একদম ক্লিয়ারলি যারা হোমোসেক্সুয়াল, যারা যারা সত্যিকার অর্থে বেজন্মা। এই বেজন্মাদের হাত থেকে কিন্তু আমাদের সেই বাচ্চাদেরকে সেই সন্তানদেরকে রক্ষা করতে হবে। সুতরাং সতর্ক দৃষ্টি সবারই রাখা উচিত, কেউ বড় হলেই, কেউ বয়সে বড় হলেই যে তাকে বিনা কারণে কোনো কারণ ছাড়াই সম্মান করবো, যে তার হিল্লায় আমি আমার সন্তানকে ছেড়ে দেবো, যে নিশ্চিন্ত থাকবো, এমন ভাবার কোনো কারণ নেই বন্ধু। তারপর
আমি মানে মনে মনে কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি একটা নিরীহ লোক দেখে আমাকে এরকম মানে সরলতার মানে দুর্বলতার সুযোগ নিয়ে সে কাজটা করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এখন মৃত্যু দেও, মানে আল্লাহর কাছে এই প্রার্থনা করতেছিলাম যে আমি কী করবো এখন, আমার কিচ্ছু করার নেই, পারেন খোলা আকাশের নিচে রাত কাটেন, তারপর আমার কিচ্ছু করার ছিল না।
আল্লাহ হয়তো ভালো জানেন যে এই ধরনের শাকিলের আলটিমেট গন্তব্যটা কোথায় হওয়া উচিত। ঘর নাই, বাড়ি নাই, পা নাই, বোন নাই, ভাই নাই, কি করবে সে, কিভাবে নিজেকে বাঁচাবে, কিভাবে চলবে, কি খাবে, কি পরবে, এবং ফাইনালি তার যে স্বপ্ন প্রচুর পড়ালেখা করা, এবং যতটুকু সে পড়েছে পড়া যে পড়ার মতো করেই পড়েছে, না হলে ক্লাস ফাইভে পড়ুয়া একটি ছেলের কথাবার্তার গাঁথুনি এত বেশি পরিণত হওয়ার কথা না। জীবন তাকে আসলে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। আমরা এভাবেই কথা বলতে থাকবো শাকিলের কাছে। শাকিলের ব্যাপারে অনেক টেক্সট আসছে, অনেকেই অনেক কথা বলছে, কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ এই মুহূর্তে অনেকেই আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, আর যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন রাজু আহমেদ। রাজু তিনি লিখেছেন, তিনি কম্বলের ব্যাপারে লিখেছেন, তিনি কম্বল দিয়ে দিয়ে আশা করি আরো দিব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এবং 21 তারিখ আমি অবশ্যই থাকবো কর্ণপুর রেলওয়ে স্টেশনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজু, এবং আশা করছি আপনার সাথে অবশ্যই আমাদের দেখা হবে, আর অবশ্যই আপনি যতটুকু পেরেছেন দিয়েছেন আরো চেষ্টা করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মতো আরো অনেকেই আছেন যারা আমাদের এই কাজে আমাদেরকে সাহায্য করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের এই কাজে সাহায্য করতে পারেন আপনি, আর আপনি অবশ্যই বিকাশ করতে পারেন। বিকাশ নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি বন্ধু, বিকাশ নাম্বারটি হচ্ছে 01841904928। এই নাম্বারে আপনি যে কোনো পরিমাণ টাকা অ্যামাউন্ট বিকাশ করতে পারেন। এবং টাইগার হাফিজ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ
পছন্দের মানুষ আমার, কিন্তু প্রচুর প্রচুর লোকজনের একসাথে শোনে, সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা। এবং অবশ্যই বিকাশ নাম্বার বারবার বলছে আরেকবার ইমা বিকাশ নাম্বারটা শেয়ার করো, যেখানে সবাই কন্ট্রিবিউট করতেছে, যে কন্ট্রিবিউশন মানি দিয়ে সংগৃহীত কম্বল আমরা তুলে দেবো শীতার্থ মানুষের কাছে।
বিকাশ নাম্বারটি হচ্ছে 01841904928। এই নাম্বার আপনি যে কোনো পরিমাণ টাকা বিকাশ করে দিতে পারেন। ফরহাদ আকদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তুষার লালমাটিয়া থেকে, তিনি লিখেছেন, কাপড় বিতরণের আয়োজন দেখে ঈদের খুশির মতো লাগছে, পা ভেঙে বেডে আছি, আমি যদি কাউকে ম্যানেজ করতে পারি তাহলে একটা কাপড় পাঠানোর চেষ্টা করব, আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই তুষার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করছি আপনি আমাদের সঙ্গে খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যে কাউকে আপনি পাঠিয়ে দিতে পারেন। বন্ধু মোহাম্মদ পলাশ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, শাকিলের কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারছি না। মুস্তাক আহমেদ লিখেছেন, শাকিল অনেক বড় হবে তুমি। সোনাল আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, শাকিলকে সেলুট জানাই তার প্রতিষ্ঠার জন্য। এসে আলামিন তিনি লিখেছেন, আসলে মানুষ এত কষ্টে থাকে তা না শুনলে বোঝা যায় না, আসলে আমরা সবাই মনে করি আমাদেরই অনেক কষ্ট, কোনো কারণে এদিক সেদিক হলে মনে করি অনেক বেশি কষ্টে আছি, কিন্তু তার চেয়েও বেশি কষ্টে যারা আছে তাদের কথা একবার অবশ্যই চিন্তা করা দরকার। শাকিল আহমেদ আছেন, তিনি লিখেছেন, তার নামও শাকিল, তিনি লিখেছেন, তিনি শাকিলের সাথে কথা বলতে চান, তিনি শাকিলকে সাহায্য করতে চান, তিনি পথ শিশুদের নিয়ে কাজ করেন। আজিজুর নকিব মাগুরা থেকে আছেন, তিনি লিখেছেন, ফুলের এই কুড়িটি যেন ঝরে না পড়ে, সুন্দর করে যেন ফুটতে পারে, দোয়া করি আল্লাহ যেন তার সহায় হন। আর আছেন আমাদের সঙ্গে রায়হান রিয়াদ আছেন, তিনি লিখেছেন, শাকিলের কথা শুনে চোখে পানি চলে আসলো, খুবই খারাপ লাগছে। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, আর বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন এবং আপনি এখনই কিন্তু বিকাশ করতে পারেন। বিকাশ নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 01841904928। এই নাম্বারে আপনি বিকাশ করবেন, যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি কিন্তু বিকাশ করতে পারবেন বন্ধু।
শাকিল, অনুষ্ঠান আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে এসেছি, বহু বছর অনুষ্ঠানের সাথে জড়িত, আমি অনেক শিক্ষা তোমার কাছ থেকে পেয়েছি, আবারও ধন্যবাদ। মানুষের প্রশংসা করতে আমার কার্পণ্য করি না, কারণ যার কাছ থেকে যেটা শিক্ষণীয় সেটা নিতে দোষের কিছু নেই, কিন্তু তারপরে বারংবার বিভিন্ন জিনিসগুলোকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে দেখতে মন চাচ্ছে। মায়ের স্মৃতি, মায়ের চোখ, মায়ের মুখ, মায়ের স্নেহপ্রবণ সেই মানসিকতা, স্পেশালি মায়ের গন্ধ, মায়ের আঁচল, এগুলো তো কোনোভাবেই ভুল পান না। পরিস্থিতির কারণে হোক, মায়ের ভুলে হোক, আর যে কারণেই হোক, মা থেকেও নাই, মানুষের সামনে এইভাবেই বলতে হয় যে আমার মা নেই, কারণ মাকে কেউ বিতর্কিত হিসেবে দেখতে চায় না, মাকে কেউ এভাবে দেখতে চায় না যে আমার মা ভালো না। পৃথিবীতে বহু মা বহু বাবা আছে, কিন্তু খারাপ বাবা বা খারাপ মা হয়তো একটাও না, একটাও হয়তো খারাপ বাবা খারাপ মা নেই, কারণ কোন সন্তানই তার মা এবং বাবা যত খারাপই হোক না কেন, যাই করুক না কেন, কারণ পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তাহলে অবশ্যই খারাপ বাবা এবং খারাপ মা আছে, কিন্তু খারাপ বাবা খারাপ না মা নাই এই অর্থে, কারণ কোনো সন্তানই কোনো মা বা বাবাকে খারাপ হিসেবে দেখতে পছন্দ করে না, যে কারণে তোমাকে কষ্টের মধ্য দিয়ে বলতে হয় যে না আমার মা নেই, মিথ্যে কথা বলতে হয়, সত্য কথা বললে পাছে মায়ের মায়ের প্রশ্নে মানুষের ধারণাটা খারাপ হয়ে যাবে, যেটা তোমার কচি মন সহ্য করতে পারবে না। অসম্ভব রকমের এরকম একটা কষ্টকর মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছ তুমি, তোমাকে সহমর্মিতা জানানোর ভাষা আমার নাই, বাট আশ্বস্ত যে স্রষ্টা তোমার মনের ভিতরের এই ব্যক্তিত্বটাকে অনেক বেশি দৃঢ় করে দিয়েছেন এই স্বল্প বয়সে। তারপর তো মায়ের কথা মনে পড়ে, তাই তো শাকি, তার মুখ, তার চোখ, তার গায়ের গন্ধ, তার মায়ের আঁচল, মায়ের আদর, মায়ের সোহাগ, অসুখ বিসুখ হলে নিজের কাছে টেনে নেয়া, ঠান্ডা অনুভব করলে, বাবাকে তো কখনো দেখোইনি, 13 মাস বয়সে বাবাকে হারিয়েছে, ঠান্ডা অনুভব করলে বুকে রোম দিয়ে সে ঠান্ডা দূর করে দেয়া, মা তোমার ভালো হোক মন্দ হোক খারাপ হোক পচা হোক তারপরও তো সে তোমার মা। এবং আমি জানি যে যখনই অনেক বেশি কষ্ট পাও তুমি, যখন পৃথিবীর প্রশ্নে তোমার একেবারে ধৈর্য হারা হয়ে যাও, মনে হয় যে জীবনটাকে শেষ করে দিব, এই অভিশপ্ত কলুষিত জীবন আর টেনে নিয়ে আবার নয়, তখন হয়তো সব মিলিয়ে তুমি তোমার মায়ের চেহারাটাই মনে করার চেষ্টা করো। আমার ধারণা
গুরু, একটা কথা বলতে চাচ্ছি যে আমি এখন এই জায়গায় বসে আপনার সঙ্গে গল্প করতেছি, প্রিয় রেখে
তো আমি কালকে দিনটা আমি কি করব, কালকে দিনটা কোথায় খাবো, কালকে মানে লেখাপড়ার জন্য কি করব, সেটার জন্য মানে খুবই টেনশন লাগতেছে আমার, আর খুবই খারাপ লাগতেছে যে আমি লেখাপড়া করতে যাচ্ছি কিন্তু লেখাপড়া করতে পারতেছি না, ওই ধরনের মানে লেখাপড়ার করার মতো সিচুয়েশন আমার কাছে নেই বর্তমানে, সেই জন্য খুবই খারাপ লাগতেছে। আর মার কথা খুবই মনে পড়ে, কেন মনে পড়বে না, সে তো আমার গর্ভধারিণী মা, খুব খারাপ লাগতেছে, কি করবো আজকে দিন, কালকে দিনটা আমি কি করব, কোথায় থাকব, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোথায় লেখাপড়া করবো, কিভাবে করবো, করার মতো বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। হয়তো বা কালকেও আমার কমলাপুর রেলওয়ে স্টেশনে জীবনযাপন করতে হবে, ঢাকার যে কাজে আসছিলাম হয়তো বা সেই কাজ পূরণ হবে না, লেখাপড়াও হয়তো বা নাও হতে পারে, তারপরেও চেষ্টা করবো করার জন্য, কিন্তু কিভাবে করবো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারি। মানুষের জীবনটা এতটা কষ্টের সেটা আমি বুঝতে পারিনি, এতটুকু বয়সে আমার এতটুকু কষ্ট করতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের জীবনটা এখন খেলতে বেরিয়ে চালানো বেড়ানোর সময়, আর জীবনযাপন করতে হয় কমলাপুর রেলওয়ে স্টেশন,
কিছুটা ক্ষোভ বা রাগ বা অভিযোগ অনুযোগ আছে যে আমি প্রতিদিন বৃহস্পতি শুক্রবারের এই ভালো মুহূর্তটাকে আপনাদের নষ্ট করে দিই, কষ্টের কথা বলে, দুঃখের কথা বলে, অথবা বুকে চিন চিনে ব্যথার ব্যবস্থা করে দিই, ব্লাড প্রেশার বাড়ায় দিই, ঘুমের ব্যাঘাত ঘটায় ফেলি, এত বেশি দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে আপনাদের বুকের হাড়টাকে নরমাল দুর্বল করে দিই দিনকে দিন। তাদেরকে শুধু বিনয়ের সাথে একটা কথাই বলবো যে নিশ্চিন্তে ঘুমানোর চাইতে একটা মানুষের কষ্টের সাথে এভাবে কি শরীক হওয়াটা কি খুবই দোষের কিছু, নাকি এর মধ্যে সত্যিকার অর্থে মানুষ হয়ে বেঁচে থাকার একটা দায় পূরণ করা যেতে পারে। শাকিলের যে বর্ণনা, শাকিলের যে অ্যাটিটিউড, এটা কি আপনারা ধারণ করতে পারছেন পরিপূর্ণভাবে আপনাদের অন্তরের মধ্যে? হয়তো ধারণ করার ব্যাপারটা খুব বেশি সহজ হয়ে যাবে যে নিজের কাছের কাউকে যদি সেই জায়গাতে বসান, যে একটা ছেলে বেড়ে উঠছে, 13 মাস বয়সে তার বাবাকে হারিয়েছে, বেশ কিছুদিন হলো তার মা থেকেও নেই, অন্য এক সংসারে চলে গেছে, স্ট্রেট জানিয়ে দিয়েছে তোমার ভবিষ্যৎ, তোমার সমস্ত কিছু দায়িত্ব এসে পৌঁছেছে যখন তার বয়স মাত্র 12 বছর ছুঁই ছুঁই, এরকম অবস্থায় নিজের যুদ্ধ নিজে নিয়ে চলেছে। আজব আশ্চর্য করার মতো জায়গা হচ্ছে এখানে যে এত কষ্টের পরেও, এত দুঃখর পরে কোনো কিছু নিয়ে কারো প্রশ্নে কোনো অভিযোগ অনুযোগ নেই তার, প্রচন্ড রকমের পার্সোনালিটি নিয়ে বড় হয়ে উঠায় ছেলেটি এখনো হাত পাততে ইতস্তত বোধ করে, কষ্টে যখন তার পাজর ভেঙে যায় এখনো সে চিন্তা করে কিভাবে আমি আমার নিজের আত্মসম্মানকে জিইয়ে রেখে আমি এই পৃথিবীতে চলতে পারব। বাবার চলে যাওয়া, বাবার দ্বিতীয় সংসারে তাকে জন্ম দেওয়া, সবকিছুই দোষ জেনেও, মায়ের এভাবে চলে যাওয়া সবকিছুকে দোষ জেনেও কোনো কিছুর ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ নেই, এত বেশি পজিটিভ থিঙ্কিং একটা 12 বছর বয়সী ছেলের মধ্যে আসে কোত্থেকে? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নামের কোনো একজন স্রষ্টায় সবকিছুর পেছনে আমাদের অঙ্গুলি নাড়ছেন, সবকিছুর পেছনে হয়তো তার ইশারা আছে, নাহলে এত বাচ্চা বয়সে একটা ছেলের মধ্যে এত কষ্টের পরে, এত দুঃখের পরে, যেখানে আমাদের সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা, তারপর এত আত্মসম্মান বোধ তৈরি হয় কোত্থেকে? এত ব্যক্তিত্বের দৃঢ়তা সে পায় কোত্থেকে? এত সাহস, যে কনফিডেন্ট যে ভবিষ্যতে আমি অবশ্যই ঘুরে দাঁড়াবো, যুদ্ধ করে আমি আলটিমেটলি কোনো একদিন জয়ী হবই, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে এরকম বিজয় উৎসব করার শক্তি আসে কোত্থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারা পেছনের দিকে না থাকে? আমি তো মনে করি এত কষ্টের কথা যখন চিন্তা করছি আমি আপনি সবাই মিলে, পক্ষান্তরে ব্যাপারটা হয়তো অন্যরকম, যে ছেলেটি ব্লেসড, আল্লাহর অশেষ রহমত, তাকে দিয়ে হয়তো অনেক বড় কিছু পারপাস তিনি সার্ভ করবেন।
গুরু, একটা বিষয় হচ্ছে কি, যখন আমি আমার আম্মুর কাছে দেখা করার জন্য যাই 6 মাস 3 মাস এরকম পর পর, তখন আমাকে সাপোজ মানে স্টেট ফাদার উনি বলে দেয় যে এই বাড়িতে কিসের জন্য আসো, এই বাড়িতে তোমার বর্তমানে কেউ নেই, এ বাড়িতে তুমি আসতে পারবো না, এ বাড়িতে আসলে আমার পোলাপানদের কষ্ট হয়। মানে সেও দ্বিতীয় মানে আমার আম্মুকে দ্বিতীয় বিবাহ করছে আর কি, তার 4টা ছেলে আছে, তার ওয়াইফ মারা গেছে, সেজন্য আর কি সে বলে দিছে যে তুমি এই বাড়িতে আসলে আমাদের একটু মানে ঝামেলা হয়, তুমি দয়া করে এই বাড়িতে আসবা না। তো এখন লিসেনার্স আপনারাই বলুন আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো?
আমি একটু ফোনে নিতে চেষ্টা করব, যার মাধ্যমে শাকিলকে আমরা পেয়েছি আমাদের মাঝে এবং কথা বলছি শাকিলের সাথে। তিনি অন্য একটা রেডিও স্টেশনে প্রেজেন্ট করেন, তারপরেও তিনি মনে করেছেন যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়েই হয়তো শাকিলের কে একটা শাকিলের যে এক্সপেক্টেড জায়গা সে জায়গাতে আমরা সবাই মিলে নিয়ে যেতে পারবো শাকিলের যে স্বপ্ন সবকিছু মিলে। কিন্তু ইন শর্ট যদি আমরা সংক্ষেপে তার গল্পটাকে এন্ড আপ করতে যাই, তার পক্ষ থেকে কিন্তু চাওয়ার কিছু নেই। সে বারবার বলছে আমি জানি না যে আমি খাবো কি, আমি চলবো কিভাবে, আমি পড়বো বা কি আগামীকালের সকালে, বাট সে কিন্তু বলেনি যে আপনারা আমাকে খাওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে পোশাকের ব্যবস্থা করে দেন, থাকার ব্যবস্থা করে দেন। বারংবার যে জিনিসটা বলেছে সেটা বলেছে এটি যে আমাকে পড়ালেখার যদি একটু ব্যবস্থা হয়, কারণ আমি দৃষ্টিবন্ধী প্রতিবন্ধী হিসাবে যে ধরনের সুযোগ থাকে তার বাইরেও একটা 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 অ্যামাউন্ট অফ মানি প্রতি মাসে প্রয়োজন, যেটি আমার শিক্ষার প্রয়োজনে কাজে লাগবে, এটার যদি বিধি ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্ত হব, কারণ আমি বিশ্বাস করি পড়ালেখা করে আমি নিজে ঘুরে দাঁড়াতে পারবো এবং অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি আমার স্বপ্নের মতোই বড় করে বাঁচতে পারবো, যে স্বপ্ন সে দেখে যে কোনো একদিন সচিব হিসাবে বাংলাদেশে হয়তো বড় একটি প্রতিষ্ঠানে সে আসীন হয়ে থাকবে অথবা আমার চেয়ারে কখনো বসবে, হোয়াট এভার, তার স্বপ্নের মতোই সে বড় হোক, সেই স্বপ্নে আমরাও বিভোর হয়ে আছি। এখন আমরা ফোনে নিচ্ছি সেই ব্যক্তিকে যার মাধ্যমে আমরা শাকিলকে পেয়েছি আজকের ভালোবাসার বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আজ সত্যি আপনি শাকিলকে না পাঠালে আমি এতে সময় অনেক কিছু শেখা আমার অসম্পূর্ণ থেকে যেত। প্লিজ সব মিলিয়ে শাকিলের সম্বন্ধে যদি কিছু বলেন আপনি।
আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, আসলে আপনার সাথে আমি আপনার অনুষ্ঠানটা অনেকদিন ধরেই শুনি, তো এটা শুনে আমার আসলে অনেকটা অভিজ্ঞতা হয়েছিল। আর কালকে যখন ছেলেটা ওখানে এসে প্রথম আমি তাকে এখানে দেখছি, আমি আসলে একটা ছোট্ট পানির কোম্পানিতে জব করি, আমি এডিসিজের এডিসিতে অবস্থিত, আমি সেখানে আসলে পুরো বিল্ডিংটাতে পানি সার্ভিস দিই এখানে। তো আমি যখন গাড়িতে এসে প্রথম পানি নামছে এখানে আমার গাড়িটাতে, তখন আমি হঠাৎ করে উনি দেখি সামনে দাঁড়ানো শাকিল। তো শাকিল আসলে ভাই হয়তো আমাকে চিনবে, আমি আসলে প্রথম ওনাকে কথা বলছিলাম ওনার সাথে।
জি, চিনতে পারছি আপনি। হ্যাঁ, এবিসি রেডিওতে আমি উপরে গিয়েছিলাম, তো ওই জায়গা থেকে চলে আসার পর আপনি নিচে আমাকে মানে হেল্প করছেন।
হ্যাঁ শাকিল ভাই, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো ভাই, আপনি ভালো আছেন?
উপস্থিত থাকবেন, হয়তো আমার মতো সাধারণ মানুষ আপনার সাথে হয়তো যোগাযোগ করতে পারবেন না, তবে মনের ভিতরে খুব আফসোস লাগছিল আপনার সাথে যোগাযোগ করার জন্য, বুঝছেন, হয়তো যোগাযোগ করবো আপনার সাথে একটু কথা বলবো,
পানির বোতল গুলো নিয়ে
অনেক পরিশ্রম, আসলে আমি অনেক পরিশ্রম করি সেটার মাধ্যমেও আপনার সাথে যতক্ষণ কথা বলছি। তো আসলে আমি দোয়া করা ছাড়া আমার পক্ষে কিছুই সম্ভব না, তো আসলে গুরুকেও আমি আসলে অনেক সম্মানের সহিত আসলে আমি সবসময় অনেক রাত পরিশ্রম করে এসে অনুষ্ঠানটা শুনি আমি, গুরু অনুষ্ঠানটা। আর আমি আসলে আপনাকে ওই অ্যাড্রেসটা এইভাবে দিয়েছিলাম কারণ গুরু অনুষ্ঠানটা শুনি বলে এই জন্য নাহানা টাওয়ারের নামটা মনে আছে আমার, এবং গুরু স্যার নামটা মাঝে মধ্যে শুনি এই জন্য আমি তাকে মানে অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে সেই হিসেবে।
জি আপনাকে অনেক ধন্যবাদ এবং অফকোর্স কৃতজ্ঞতা, যেরকম একটা পটেনশিয়াল ছিল যার ভিতরে আসলে বড় বড় স্বপ্ন বাস্তবায়ন করার মতো ক্ষমতা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন, এবং তাকে নিয়ে আমরা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং অনেক মানুষের কাছে পরিষ্কার ভাবে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারছি যে সামান্য থেকে সামান্য কারণে আমরা যে বিফল মনোরথ হয়ে যাই, পিছিয়ে পড়ি, নিরুৎসাহিত হই, সেখানে সকলের মতো মানুষও আছে যারা তাদের স্বপ্নের মতো করে বড় করে বাঁচতে চেষ্টা করে, যুদ্ধ করতে জানে, বিভিন্ন কষ্টের পরেও পিছিয়ে যায় না। সোহাগ অনেক ভালো থাকবেন, আপনার সমস্ত
আসলে ওর কথা শুনে আমি প্রথমেই বুঝছিলাম যে আমার ভিতরে যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে ওর থেকে আমার থেকে ওর ভিতরে অনেক মেধা মনে হচ্ছিল আসলে, এই জন্যই আমি ভাবছিলাম যে আপনার পর্যন্ত অবশ্যই পৌঁছাতে পারবে। তো আর যে কিছু সাহেবের কাছে আসলে আমি ওনাকে পৌঁছানোর জন্য হেল্প করতে পারতাম কিন্তু উনি চলে গেছিল, এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি আপনার কাছেই। আসলে আমার সেরকম কোনো তৌফিক নাই, হয়তো নাই, আল্লাহ পাক হয়তো ততটা দেয় নাই, দিলে আমি হয়তো অনেক কিছুই অর্জন করতে পারতাম। আমি যদি আসলে সামান্যতম কোনো কিছু পাই তো আসলে ও আমার জায়গাটা অবস্থানটা দেখে গেছে এবং চিনছে শাকিল ভাইয়ার, তো যদি কখনো আসে আমি সেরকম ভাবে হেল্প করার চেষ্টা করবো যতটুকু পাই। আর আপনি কাইন্ডলি একটু দেখছেন ছেলেটা আসলে অনেক মানে আগ্রহ আছে অনেকটা তার ভিতরে।
জি সোহাগ ভালো থাকবেন, এবং বিশ্বাস করি সে আমার কলিগ যার কথা বললেন আর যে কিবিয়ে ওয়ান অফ দা বেস্ট আর যে ইন বাংলাদেশ, এবং তার অনুষ্ঠানের মাধ্যমেও যদি হতো তাহলে আমি বিশ্বাস করি যে তার একটা অবশ্যই কোনো না কোনো একটা ওয়ে আউট তৈরি হতো। বাট যেহেতু আমরা আজকে শাকিলকে নিয়ে শুরু করেছি, আমি আর আমার ক্ষমতার মধ্যে কোনো কিছুই নাই, আমি মুখিয়ে আছি আমার বন্ধুদের দিকে, হয়তো কোনো মিরাকল ঘটবে, হয়তো কোনো ফোন কল আসবে যা সমস্ত কিছুকে বদলে দেবে। আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি, শাকিল বিদায় নেব, আর আর একদম শেষ মুহূর্তে চলে এসেছি।
জি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে আমার জন্য দোয়া করবেন গুরু, আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে দয়া করে প্রশ্নের উত্তরটা দেবেন। আমি আগামীকাল কোন জায়গায় গিয়ে দাঁড়াবো, কোন জায়গায় গিয়ে মানে একবেলা ভাতের জন্য কি করব, মানে আমার করার কি আছে? এখন তো আমার করার মতো কিছু নেই, আমার কাছে তো করার মতো কিছু নেই, যেহেতু আমার মানে বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গা নেই, হয়তো বা কমলাপুর রেল স্টেশনে থাকতে হবে আমাকে, বা এয়ারপোর্ট রেল স্টেশনে, হয়তো ঢাকা শহরের যে কোনো একটা গলিতে থাকতে হবে আমাকে, কিন্তু আমি পারবো না যে মানুষের কাছে হাত পাতা, আমার কাছে কখনো সম্ভব না। আমি লেখাপড়া করতেছি, লেখাপড়ার সম্মানটা আমি ধরে রাখতে চাই, আপনার আমার আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারি।
প্রশ্নের উত্তর সত্যিকার অর্থে সে অর্থে আমারও জানা নেই, বাট আমার বিশ্বাস আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অবশ্যই যারা আমার সাথে থাকেন, যারা মন প্রাণ শোকে দিয়ে আমাদের সাথে একইভাবে একই প্ল্যাটফর্মে একই ভালো লাগা বা মন্দ লাগায় একাকার হয়ে যান, আমাকে কেউ ফিরিয়ে দিবে না, আমাকে হয়তো কেউ বিফল করবে না, এরকম সম্ভাবনাময় একটি ছেলে দৃষ্টি প্রতিবন্ধী যাকে সাথে নিয়ে যুদ্ধে নেমেছে আজকে, কেউ না কেউ কোনো না কোনো ফোন কলে কোনো না কোনো টেক্সটের মাধ্যমে দারুণ এক স্বপ্ন দেখাবে, যে স্বপ্নের জন্য আমি এবং আমার এই আজকের অর্থ অলঙ্কৃত করেছে যে যে বন্ধু সে আমরা ভালোবাসায় শিখতে হবে। আমি 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 আশা করছি ফোন কল লাইন ওপেন করে দেয়া হোক, কিছু ফোন কল নিতে থাকি, টেক্সট নিতে থাকি, আমরা হয়তো খুব বেশি কিছু চাইবো না, বলবো না যে আপনারা পাঁচ টাকা দশ টাকা বিকাশ করুন, বলবো না যে আপনারা এই সুযোগের ব্যবস্থা করুন, তবে হ্যাঁ আমি হয়তো সেরকম ড্রিম একটা ফোন কলের জন্য অপেক্ষায় থাকবো। এত লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে, আমার বিশ্বাস আমি যেভাবে আপনাদের ভালোবাসার স্বাদ আস্বাদন করেছি, আমি যেভাবে বারংবার কনফিডেন্ট হয়েছি যে আপনারা আমার সমস্ত ভালো কাজের সাথে নাকি আছেন, তা যদি সত্যি হয়ে থাকে এই ছেলেটি প্রশ্নের করার পর আমার যে অসহায় অবস্থায় আগামীকালের সকালে আমি কোথায় থাকবো, আগামীকালে দুপুরের খানাটা আমি কোথায় খাবো, রাতটা কোথায় গুজরান করব, আমার পড়ালেখার স্বপ্ন পূরণ হবে কি না হবে, আমার এই প্রশ্নের উত্তরটা দেন। যেহেতু মানুষের গুরু সেজে বসেছেন আপনি, মানুষ আপনাকে এত সম্মান করে শ্রদ্ধা করে, সেই সেই অধিকার বলেই আমি আপনার কাছে কোশ্চেন করতেছি। এবং এই প্রশ্নর সহজ একটা প্রশ্ন, বাট এটি জগদ্দল পাথরের মতো আমার বুকের উপর চেপে বসেছে। এর সত্যিকার উত্তর আসলে আমার কাছে জানা নাই, বাট ভরসা আছে উত্তর জানে এমন কেউ না কেউ অবশ্যই আমাকে গভীর রাতে ফোন করে বলবে। এত শ্যাম, আপনার চিন্তার কোনো কারণ নাই, শাকিলের মতো ছেলের জন্য আমি আছি, আমরা আছি, এরকম প্রতীক্ষায় থাকবো। ফোন কল ওপেন করা হোক, কিছু টেক্সট নেওয়া হোক, অবশ্যই আমি বলবো না যে আমরা জনে জনে সবার কাছে শাকিলের জন্য দ্বারস্থ হব। শাকিল শুধু পড়ালেখার নিশ্চয়তা চেয়েছে, শাকিল শুধু পড়ালেখার ব্যাপারে অর্থনৈতিক একটা নিশ্চয়তা চেয়েছে, যাতে করে তার পড়ালেখাটাকে চালিয়ে যেতে পারে। আর যারা এই ধরনের সলিড কোনো কন্ট্রিবিউশন যারা বা যে করবে, আমি শুধু তার সাথে একটু কথা বলতে চাই, ফেসবুকে হলে তার সাথে যোগাযোগ করতে চাই, ফোনে হলে তাকে আমি একটু ফোনে নিতে চাই। শাকিল, যেমন চিন্তা তুমি করছো ভাই, ঠিক একই চিন্তা একই ভাবে আমিও অপেক্ষায় আছি যে অবশ্যই মানুষ আমাকে বিফল করবে না, কেউ না কেউ তো পেয়ে যাব, এত লক্ষ মানুষ সবাই নিরাশ করবে বলে আমার মনে হয় না।
গুরু, আরেকটা কথা কি, মানে আমি কালকে যখন আপনার এই ঠিকানাটা পাই, মানে আগেই পাইছি এই ঠিকানাটা, যে ওই জায়গায় গেলে আমি হয়তো বা হেল্প পাবো, কারো মাধ্যমে না কারো মাধ্যমে এরকম মহৎ ব্যক্তি পাবো। আমার আমার মতো সাধারণ ছেলেদের পালার মতো ক্ষমতা, তার মানে লেখাপড়া করে চালানোর মতো ক্ষমতা তার অনেক আছে, তার হয়তো বা 10 কোটি টাকা অ্যাকাউন্টে জমা আছে। আমি সেটা চাই না, আমার লেখাপড়াটা ধরে রাখার জন্য চাই। আমি যেভাবে আসছি বলতে চাই, কালকে 8:30 সময় গেছি আমি 21 টেলিভিশন, যে ওই জায়গায় গিয়ে যদি আমার কোনো একটা কাজ হয়, কোনো একটা প্রভাবশালী ব্যক্তি যদি আমাকে মানে দায়িত্ব নিয়ে নেন, তারপর ওই জায়গায় কাজ হয়নি, দেখি এটিএন বাংলায় গিয়েও কাজ হয়নি, যে আমাদের সাংবাদিক নেই, এটিএন নিয়েও যে গেছি ওনারা নাম্বার দিয়ে দিচ্ছে যে পরে যোগাযোগ করো, যে পরে বলছে যে আমার এইসব হলে চলবে না, আমার যত আরতি হোক আমি কিন্তু কালকে এসে আপনার এই জায়গায় এসে ঘুরে গেছি, গেট খোলা পাইনি 11:30 দিকে। ওনারা বলছে যে আপনি সকালে আসেন, রাতে গেট খোলা যাবে না, তো পরে সকালে আসছে আর কি। আমি অনেক কষ্ট করে আইসা ঘুরে গেছি।
দেখা যাক, প্রতীক্ষা আমাদের সবার, কোন ফোন কল আসুক, কেউ না কেউ অবশ্যই ভালোবেসে পাশে এসে দাঁড়াক। একটা ফোন কল আছে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন?
জি ভালো আছি। কে বলছেন, কোত্থেকে বলছেন?
আমি আনোয়ার হোসেন বলতেছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে, বাট অবস্থান করতে গিয়ে মতিঝিল।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আপাতত মতিঝিলে আছেন আনোয়ার হোসেন। জি প্লিজ, আমরা আজকে আছি শাকিলকে নিয়ে, স্বপ্ন দেখছি ছেলেটির পড়ালেখার মিনিমাম কোনো বন্দোবস্ত করা যায় কিনা।
গুরু, শাকিলকে কি কারো মাধ্যমে আমাদের অফিসে পাঠানো যাবে?
আপনার অফিসটা কোথায়?
পল্টন বিজয়নগর প্রাইমটাঙ্গে, ঠিক উত্তর পাশে।
আচ্ছা, আপনার অফিসের ঠিকানায় অবশ্যই পৌঁছানো যাবে। আমরা শাকিলকে ঠিকানা দিয়ে লোক মারফত সেখানে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। বাকি বাকি বিষয়গুলোর সম্বন্ধে একটু যদি বলেন, মানে আপনার প্ল্যান
আছে? আমি ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনে জব করি এবং আমাদের ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের অধীনে অনেকগুলো প্রজেক্ট আছে, স্কুল কলেজ মাদ্রাসা মেডিকেল নার্সিং ইনস্টিটিউট। বিশেষ করে আমাদের কক্সবাজারে ইসলামিক ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা আছে,
যেহেতু আপাতত আছে বলে, বাকি বাকিটা ডিপেন্ড করবে আপনাদের সিদ্ধান্তের উপরে, একটু আমরা শুনি সেই ব্যাপারটা।
আপনার নিয়োগ করা হচ্ছে, তার থাকা খাওয়া দাওয়া পোশাক কাশাক এ টু জেড সকল কিছু আমাদের অফিস বহন করে।
এবং জেনারেল লাইনে কি কোনো অপশন আছে কোথাও?
জেনারেল লাইনে
হঠাৎ করে আমি যে ফোন কলের জন্য অপেক্ষা করছিলাম, আমরা মনে হয় স্বপ্নের খুব কাছাকাছি চলে গেছি।
আমাদের কোটাটা কিন্তু আবার খুব অনেক কম।
মাত্র 15 দিন পত্রিকাটা সারা বাংলাদেশ থেকে,
যেটা আপনি বলছিলেন যে কক্সবাজারে যে প্রজেক্টটা সেইটা, সেই 15 জনের একজন কি তাহলে আমরা আশা করতেই পারি শাকিলকে?
আমি
ব্লেসড যে আপনার মতো মানুষ আছেন, চেতন রহমান শুন, আমিও আগ্রহী হয়েছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করতে, যেহেতু ন্যাশনাল প্ল্যাটফর্ম এই জন্য হয়তো আলোচনা যায়নি, বাট মন চাচ্ছিল যে এটা নিয়ে একটু কথা বলি। এনিওয়ে আমি অনেক খুশি হয়েছি আমার সাহেব, আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমি হয়তো আপনার এলাকার মানুষে যখন মানুষকে ভালোবাসার কথা বলছি ঠিক সেই সময় আমার এলাকার কেউ একজন আমার হয়ে সাড়া দিয়েছে, এটা আমার জন্য কত বড়।
অনুষ্ঠানটা কিন্তু আমি প্রায় নিয়মিত শুনি
জি,
তবে আল্লাহর কাছে আমি অনেক দোয়া রাখি, আল্লাহ আপনাকে বিভিন্ন সুস্থতার সাথে অনেকদিন বাঁচিয়ে রাখেন।
আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, অনেক ধন্যবাদ, আমি অনেক কৃতজ্ঞ আপনার ফোন কল পেয়ে, এবং আমি আমি আসলে আমি অপেক্ষা করছিলাম পরিবর্তন করে দিচ্ছে সমস্ত কিছু, যে ছেলেটি সমস্ত কিছু হারিয়ে একেবারে রিক্ত হস্তে দাঁড়িয়ে আছে, আমাকে যে প্রশ্ন করেছিল কিছুক্ষণ আগে, কালকে সকালে আমি কোথায় থাকবো, দুপুরে খাবো কি, রাতের ছাদটাই বা কোথায় হবে, সেখানে আনোয়ার হোসেন অ্যাঞ্জেলের মতো এসে আমাকে স্বপ্ন দেখিয়ে দিলেন গোটা বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি কি নাম ঠিক বলছি আনোয়ার সাহেব? ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে 15 জনকে বাছাই করে নেওয়া হয়, এতিম শিশু থেকে যাদেরকে কক্সবাজারে রেজিডেন্সিয়াল ফ্যাসিলিটিস দেওয়া হয়, সমস্ত কিছু দিয়ে ফ্যাসিলিটিস দেওয়া হয়, এবার তাদের পড়ালেখার ব্যবস্থা করে। জি প্লিজ। ওনার
বয়সটা ঠিক কতটুকু বললেন আপনি মনে করছেন?
ও বলল যে ওর সার্টিফিকেট অনুযায়ী 10, আর সে বলেছে যে তার অ্যাকচুয়াল বয়স হচ্ছে 12 বছর, রাইট শাকিল?
জি 12 থেকে 14 বছর এর মধ্যে এবং নির্দিষ্ট একটা ডেটে তার পরীক্ষা হবে, সে পরীক্ষার অ্যালাউ হতে পারলে সে আপনার ওখানে চান্স পেয়ে যাবে। তবে আমার আত্মবিশ্বাস যে আপনার সাকিলের যে থিম দেখতেছি এবং শুনতেছি তার কথাগুলো, সে পরীক্ষাগুলো সে অ্যালাউ হবে
মনে হয় পারবে, অনেক কনফিডেন্ট। আমি অবাক হয়েছি আমার সাহেব ও যেভাবে কথা বলে এবং ওর যে ম্যাচিউরিটি লেভেল, এবং সবচেয়ে আমি আমি ওর কাছে এক জায়গাতে ধরা আর কি, সেটা হচ্ছে আত্মবিশ্বাস ওর মতো আমারও না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি ওর কাছে পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে এত কষ্টের পরে পজিটিভ মাইন্ডে সবকিছুকে পজিটিভলি দেখার যে মানসিকতা, এই পজিটিভ মানসিকতা আমরা তো ভালো ফ্যামিলিতে তৈরি করতে পারি না, সেখানে এরকম ভাবে উচ্ছিষ্টের মতো বড় হওয়ার পরেও এরকম পজিটিভ মাইন্ডসেট, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পজিটিভ ভাবনা খুঁজে বের করা, এবং এবং ইসলামিক ও অ্যাটাচমেন্টটাও কিন্তু অনেক বেশি ওর মধ্যে যতটুকু আমার সাথে কথা বলে তার মনে হয়েছে, কারণ হি হ্যাজ দ্যাট টাইপ অফ কনফিডেন্ট আপন আল্লাহ যে আমার অবশ্যই কোনো না কোনো ভালো কিছু হবে, অবশ্যই স্রষ্টা আমাকে মুক্ত করবেন, অবশ্যই স্রষ্টা আমাকে সাহায্য করবেন, এই ব্যাপারটা এগুলো আমাকে ভাসিয়ে নিয়ে গেছে আমার সাহেব।
এবং গুরু উনি আল্লাহ যদি চাই এবং সে যদি ওখানে ভর্তি হতে পারে, ক্লাস 5 থেকে নিয়ে কমপক্ষে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত সে ওখানে পড়তে পারবে
আলহামদুলিল্লাহ, তারপর নিজের ব্যবস্থা তো সে নিজে অবশ্যই করে ফেলতে পারবে, এবং আমি যদি জানি যে আপনাদের আল্লাহ রাব্বুল অশেষ রহমতে আপনাদের অনেক অঙ্গ প্রতিষ্ঠান আছে, চাইলে তাকে হয়তো ভালো জায়গাতে চাকরির ব্যবস্থাও হয়ে যাবে যদি এইভাবে
এইভাবে এসে ভালো হবে আমাদের প্রতিষ্ঠান করতে হয়ে যাবে। এবং আমাদের আমাদের প্রতিষ্ঠান আরো আছে, যেমন আপনার মেরকুরি আছে, মডেল স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মহিলা মাদ্রাসা আছে,
এবং ওর খুব ইচ্ছে আর কি এই মাদ্রাসা লাইনে গুলো পড়তে পড়তে যে অনলাইনে পড়ালেখা করা সেগুলো সুযোগও তো পাবে সেইভাবে যদি কন্টিনিউ করতে থাকে।
জি 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 জি,
তাহলে তো শোনায় সহগা, আমার তো মনে হচ্ছে যে সবকিছু পেয়ে গেছে এক ছাদনা তলায়। এই যে শাকিল সাহেব, শুরু তো ফাইনালি বাসি বাজলো মনে হচ্ছে, যে প্রশ্ন ছড়েছিল মিলিয়ন ডলারের প্রশ্ন তো ঘাবড়ায় গেছিলাম, সে প্রশ্নের উত্তরদাতা আমি না, বাট আমি তো বিশ্বাস করেছিলাম আমার কেউ না কেউ তো আছে এই বন্ধু, এবং মজার ব্যাপার কি আমার বেশি লোক বুঝছো নি, দেখো কিভাবে খুশির এক বারোটা নিয়ে হাজির হয়েছে। এবং কোনো ফর্মালিটিজ মাত্র, আমার বিশ্বাস আমরা সবাই তাই বলছি না যে পরীক্ষা উত্তরে যাবে। এবং তাই যদি হয় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন জায়েন্ট সুপার, আমরা জানি এরকম একটা প্রতিষ্ঠান যখন গোটা বাংলাদেশ থেকে পুনর্জন করে বাছাই করে নেয়, তার মানে অবশ্যই সমস্ত দিক দিয়ে তাদের পররাষ্ট্রের ব্যাপারে কোন রকমের কম্প্রোমাইজ তারা করে না। তা আবার থাকবে কথা ড্রিম জায়গায় কক্সবাজার আমি যে মাঝে মাঝে বলি মানুষকে যে আজকে রাত ভোর হলে সমস্ত কিছু পাল্টা যাবে, তো তোমার ক্ষেত্রে তো রাত ভোর হওয়া লাগেনি কথা বলো, আনোয়ার সাহেবের সাথে কথা বলো।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম
আসসালাম। ভালো আছেন? জি
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার শুনে অনেক ভালো লাগতেছে এবং অনেক মর্মাহত মানে বেদনা পাইতেছি। তবে আগে আপনি কি মাদ্রাসা লেখাপড়ার জন্য আপনি আগ্রহ আছেন?
মানে একটা কথা কি যে জেনারেল লাইনটা যেহেতু মানে ধরে আছি, জেনারেল লাইনে মানে আমি থাকতে চাচ্ছিলাম, মাদ্রাসা ও পাশাপাশি আমি ব্রেল কোরআন শরীফের জন্য ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করছি, তো এটা যদি হয়ে যায়। ব্রেল কোরআন, ব্রেল কোরআন শরীফের জন্য ইসলামিক ফাউন্ডেশন। না না না, ইসলামিক ফাউন্ডেশন যে
আবেদন করেছে ওই কোরআন শরীফের জন্য,
তো ওই জায়গা থেকে মানে কোরআন শরীফ যদি দেয়, আমি পাশাপাশি মানে ওইটার সময় ওইটার পিছিয়ে সময় দিলাম, ওইটার পিছিয়ে সময় দিলাম সেটা।
এটাও পসিবল যেটা উনি বললেন আনোয়ার সাহেব, যে অলরেডি তুমি মাদ্রাসা লাইনে পড়ালেখা শুরু করলে একটা সার্টেন টাইম পর, যেহেতু মাদ্রাসা লাইনে এখন সমস্ত কিছু কভার করা হয় আনোয়ার সাহেব, তাই না? জেনারেল লাইনে কিন্তু অনেক কিছুই এখন কভার করা হয় মাদ্রাসা লাইনে, তুমি চাইলেও কিন্তু সুইচ করতে পারো একটা সার্টেন টাইম পর, তাই তো আনোয়ার সাহেব?
তবে শাকিলের কাছে আমার পরামর্শ থাকবে যে শাকিলের মনে হয় উচিত হবে যে আমাদের এখানে এসে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাওয়া, জেনারেল সাইডে লেখাপড়া করতে গিয়ে যে সব সাবজেক্ট পাবেন মাদ্রাসাতে লেখাপড়াও আপনি সেই সব
সাবজেক্টগুলো পাবেন। এখানে আর কোন রকমের দ্বিধাদ্বন্দ্বের কোন সুযোগই নাই, চিন্তা ভাবনারই কোনো অবকাশ নাই। তোমার বড় ভাই হিসাবে
আপনার জেনারেল লাইনে লেখাপড়া করতে গিয়ে যেসব সাবজেক্ট গুলো পাবেন না, মাদ্রাসার লাইনে সাবজেক্ট গুলো সেগুলো পাবেন। যেমন আপনি ইসলাম সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না, আপনি মাদ্রাসা বলে বঙ্গ জানলেন, ইংলিশ জানলেন, বাংলা জানলেন, যেহেতু জেট জানলেন, কিন্তু আপনি জেনারেল লাইনে লেখাপড়া করতে গেলে আপনি যেহেতু জেট জানতে পারবেন না,
ধর্মীয় শিক্ষাগুলো হয়তো তোমার পরিপূর্ণ ভাবে আসবে না। এটা একটা বড় ব্যাপার আমার সেন, ইটস ট্রু। শাকিল জি, আর কোন রকমের কোন কোয়েশ্চেন, আর কোন জানার অজানার কোন ব্যাপার আছে? আর এবার উচ্ছ্বাসটাকে পরিপূর্ণ আশা করতে পারি আমরা, যদি ফাইনালি হয়, যেহেতু ফর্মালিটিজ আছে ওখানে, আবার
অবশ্যই
পরীক্ষায় পারবে তো?
অবশ্যই।
হ্যাঁ, এরকম ম্যাচিউরড কথাবার্তা পরীক্ষা দিলে পারবে না? কনফিডেন্ট? ইনশাল্লাহ। আমার সাহেব
গুরু,
আল্লাহর অশেষ রহমত।
প্লিজ, আমি আপনার সাথে নেক্সট এডিশনে আবার কখনো কথা বলতে পারি কিনা?
জি অবশ্যই পারেন, অবশ্যই পারেন।
যদি আমি নেক্সট যদি কথা বলতে পারি তাহলে পরে আমার বসের নাম্বারটা আপনাকে দিয়ে দিতাম, এবং আপনাকে আমি সে সময় আমি ফোন দিতাম কি আপনি আমার বসের সঙ্গে কথা বলেন।
জি অবশ্যই।
এরপরে যদি আমার বসের সঙ্গে যদি আপনি একটু কমিউনিকেশন করতেন তাহলে এর ভর্তিতে কিন্তু একটু সহজ হয়ে যেত।
জি অবশ্যই। এটা কি আমি স্টুডিও থেকে কথা বলবো ওনার সাথে?
স্টুডিও থেকে?
হ্যাঁ হ্যাঁ, যদি আপনি বলেন আমি স্টুডিও থেকে কথা বলবো সামনে অনুষ্ঠানে।
কয় তারিখে বলবেন গুরু?
সামনে অনুষ্ঠানে, অর্থাৎ আগামী থার্সডে। আজকে তো বলার সুযোগ নেই, যেহেতু আপনি যদি 1:30 পর্যন্ত আপনি বলেন তাহলে আমি ফোন করে কথা বলবো আপনার বসের সাথে। অসুবিধা নাই, আমি আপনাকে আগামী থার্সডে আবার ফোন দিব। ঠিক আছে, তাহলে ভর্তি প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যেতে পারে আর কি।
তাহলে পরে আমি প্রাথমিক কিন্তু আপনার
আমি কালকে সকালে যেন সে যায় সে ব্যবস্থা করতেছি।
আচ্ছা ঠিক আছে, আপনার
জি, সে আপনার সাথে ফোনে কথা বলে নেবে স্টুডিও থেকে ফোন শেষ হওয়ার পরে। যাবতীয় আলোচনা করে শাকিলকে ডিটেলস ঠিকানা দিয়ে দেবে এবং শাকিলকে সেল নাম্বার দিয়ে দেবে এবং রাস্তা খরচ দিয়ে দেবে যাতে করে সে পৌঁছে নিতে পারে ওখানে। ওকে, দেন আমরা আগামী বৃহস্পতিবার আপনার বসের সাথে কথা বলবো যাতে করে তার ভর্তি প্রক্রিয়াটা সহজ হয়। তাহলে তো ফুল প্যাকেজে শাকিলের দায়িত্ব আপনারা নিয়ে নিচ্ছেন, রাইট? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাশিদ রহমত। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নাও শাকিল। চমৎকার ব্যাপার। কোনটা থেকে কোনটা বলে আরেকজন এসেছেন মুরব্বী অনেক দূর থেকে, যিনি শাকিলের জন্য মুসলিম খাবার নিয়ে এসেছেন, ভাই একটু একটু কথা বলেন। দেখছো শাকিল, ভালোবাসা কারে কয়, দেখো উনি ক্ষুধায় থাকো কি খাবে না খাবে প্রশ্ন করেছো তুমি আমাকে, উত্তর দেওয়ার লোকের কিন্তু অভাব নাই। মাইক্রোফোনটা একটু দাও তো, ওনাকে দাও তো মাইক্রোফোনে, একটু কথা বলুন, একটু কথা বলুন আমার সাথে। এটা এটা একটা মানে বিশাল ব্যাপার। এখন বাজে রাতে একটা দশ, বয়স্ক একজন ব্যক্তি
আল্লাহকে জানে, সকালে খাবার কে খাবে আল্লাহকে জানে না, যদি কৃপা চালা আল্লাহ কে করে, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। এবং সেটাই বলছিল যে আমার আল্লাহর পুরো অগাধ বিশ্বাস যে তিনি আমাকে ব্যবস্থা করে দিবেন, এবং তিনি তো এইভাবে ব্যবস্থা করেন। যেমন আমার সাহেব হাজির হয়ে গেল, তোমার পুরো জীবনের অলমোস্ট পুরো জীবনের দায়িত্ব একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে কারো কাছে আর হাত পাততেও হবে না, কোনো কিছু চিন্তাও করা লাগবে না, আর তোমার স্বপ্নের পড়া লেখা সেটারও ব্যবস্থা হবে। খাবার দাবার নিয়ে কথা হচ্ছিল, দেখো রাত একটা দশ বাজে, বয়স্ক একজন ব্যক্তি ছুটে এসেছে এখানে, তার কি দায় পড়েছে, কোন জনমের সম্পর্ক তোমার কাছে, দেখো খাবার নিয়ে হাজির হয়েছে।
আমি নিজের বাবা, আমি একটা কথা বলি, নিজের বাবার হাতে কখন আমি খাবার পাইনি, তো আমি ওনাকে বাবার এই সম্মান করব।
কিন্তু এ প্রেম যে কত মারাত্মক, অতি জাগতিক প্রেম, যেখানে মানুষে মানুষে প্রেম হয়, এশক হয়, মহব্বত হয়, এ মহব্বতের কোন সীমা পরিসীমা নাই। আল্লাহর শেষ রহমত, যেরকম ক্যারিশমেটিক দৃশ্য দেখার এবং ক্যারিশমেটিক এরকম তথ্য শোনার সৌভাগ্য স্রষ্টা করে দেন। আরেকজন ফোনে আছে, রাইট? আমাদের আপাতত পারপাস তো সার্ভ হয়ে গেছে, তাই তো? দেখি আরেকজন কোথায় থেকে এটা। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো,
জি সালাম আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বজরুল করিম বলছিলাম, উত্তরা থেকে।
জি বজরুল সাহেব,
জি আমি শুনেছি শাকিলের কথা, আর ওর যে স্পিরিট এটা মানে খুবই চমৎকার, ইনশাল্লাহ আল্লাহকে অনেক আগায় নিতে। আর আমি চাচ্ছিলাম যে ওর সাথে সব সময় থাকতে, তো আমি চাচ্ছিলাম আমি যদিও একটা ছোটখাটো জব করি, একটা ল ফার্মে আছি বনানীতে, তো আমি চাচ্ছিলাম যে প্রত্যেক মাসে কিছু টাকা ওকে আমি সহযোগিতা করতে, সাহায্য না সহযোগিতা।
এবং আসলে আমরা চাই না যে বিলাসিতার মধ্য দিয়ে বড় হোক, বাট আমি চাই, আমরা অবশ্যই চাই যে ওর যা দরকার ও ততটুকুর যেন ব্যবস্থা হয়। বদুল সাহেব অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে, তার আগে আমরা যেহেতু একটা পার্মানেন্ট একটা সলিউশন পেয়েছি, সো ওইটার কি রেসপন্স আমরা দেখি, যদি রেসপন্স সব ঠিকঠাক থাকে, ওখানে প্রক্রিয়া আছে, ভর্তি প্রক্রিয়া আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ তার পুরো ব্যবস্থাটা হয়ে গেল। আর যদি দেখি যে প্রক্রিয়াতে কোনো রকমের সমস্যা হচ্ছে, তখন আমরা আপনার দ্বারস্থ হব বদুল সাহেব।
অবশ্যই আমি আশা করি ইনশাল্লাহ। আর আমি অলরেডি আপনাদের আরেকটা প্রোগ্রামে একজন ভদ্রমহিলাকে নিয়ে এসেছিলেন, তো ওই ব্যাপারে আমি আপনাদের প্রোগ্রাম প্রোডিউসার ওনার সাথে যোগাযোগ করেছি, ইনশাল্লাহ আমি থাকতে চাই।
জি জি, আল্লাহ অশেষ রহমত। কথা বলো তুমি একটু।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভালো আছেন আপনি?
হ্যাঁ আমি ভালো আছি ইনশাল্লাহ, তুমি অনেক ভালো থাকবা, অনেক
দোয়া করবেন।
বদুল সাহেব কিন্তু একটা ভালো কথা বলছে, স্পিরিট, এই কথাটা আমার মুখে আসেনি, এই কথাটা আসলে এই শব্দটার সাথে অনেক যায়।
ইনশাল্লাহ অনেক ভালো থাকবে, মিল আছে আমার আমার আড়াই বছর বয়সে আমার মা চলে যান, এবং 35 ইয়ার্স ওল্ডে আমার বাবা আমাকে ছেড়ে চলে যান। তো আমি ফিল করতে পারি যে কষ্টটা কি জিনিস বাবা মা না থাকার। তো ইনশাল্লাহ যার বাবা মা হয়তো কেউ এই মুহূর্তে নাই, আল্লাহ তোমার সাথে আছেন এবং এটা প্রমাণ তো তুমি পেলি।
খাবার নিয়ে হাজির হয়েছে একজন বয়স্ক লোক,
মানে আমি তো তাকে বাবা বলে পরিচয় দিই।
তুমি আমাকে বয়স মানে বললে না যে আমার কি হবে প্রশ্নের উত্তর দেন, দেখো উত্তর দেওয়ার জন্য কত লোক দাঁড়ায় আছে, কত লোক অপেক্ষায় আছে, দেখো বদর সাহেব অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমার উত্তর দেওয়ার রাস্তা সহজ করে দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন আপনি। আল্লাহ আপনার সহায়। অনেকে চলে এসেছে রাত বিরাতে, অনেক দূর থেকে ছুটে এসেছে তোমাকে দেখতে। রাত বাজে কটা জানো? দেখো বড়ি, তোমার মেধার তীক্ষ্ণতা এত বেশি, ওটাও আমার মাথাতে নাই যে তোমার সমস্যা আছে। 1:14 দেখো ছুটে এসেছে, কোথায় থেকে সবাই তোমাকে সহমর্মিতা জানাতে, তোমার পাশে দাঁড়ানোর জন্য ছুটে এসেছে। একটু একটু করে একটু কথা বলি আমরা তাদের সাথে, অনেক রাতে এসেছেন যেহেতু ওনারা, একটু একটু করে পরিচয়টা দেন। ওয়ালাইকুম আসসালাম।
আমি সাইফুল ইসলাম রিপন, আমি বাড়িদারা সোসাইটি থেকে আসছি, পার্ক অ্যান্ড ফাইভ থেকে। আমি ওর কথা শুনে আমি আর থাকতে পারিনি, তো ওর জন্য আমি একটা শীতের কাপড় নিয়ে আসছি, কম্বল। যেহেতু কম্বলটা আমার বাজেট ছিল শীতের, তো মানুষের জন্য ওর জন্যই নিয়ে আসছি দিব। এবং আমার বিশেষ করে আমার থাকার জায়গা আছে যথেষ্ট পরিমাণ, আমি একটা হাউস ম্যানেজার আছি ওখানে, 2-3 হাউসের দায়িত্বে। বিশেষ করে আমি ওখানে ওকে আমি রাখতে পারবো, আমার বিশেষ করে জায়গা আছে এবং আমার বসেরা যথেষ্ট ভালো। ওকে আমি বিশেষ করে প্রথমত ওকে আমি থাকার ব্যবস্থা
করবো।
সাইফুল ইসলাম রিপন, ওকে আমি এখনই নিতে চাই এবং ওকে আমি আমার জায়গায় আমি দীর্ঘদিনের জন্য রাখবো। এবং পড়া আমি বস আপনার সাথে শেয়ার হয়ে ওকে ভর্তি করা, আরো বাইরা আমি অনিয়ারে শুনছি যে ওকে ভর্তির একটা টিচাররা যোগাযোগ করছে।
মাত্রাটা খারাপ হয়ে যাবে, মানুষের ভালো লাগছে,
তারা ওকে ইয়া করুক, ভর্তি করুক, কিন্তু আমার কাছে থাকবে। যথেষ্ট জায়গা আছে,
ট্যালেন্ট যারা যারা বেশি স্কলার তাদের মাথা খারাপ হওয়ার ভয় থাকে।
আর গুরু, আমি সবসময়ের জন্য আপনার অনুষ্ঠান শুনি, কিন্তু আমি এতটুকু সময় দিতে পারিনি যে মোবাইলে কোনো ফাংশনে ঢুকে মেসেজ দেওয়া বা রিং দেওয়া, এতটুকু সময় আমি পারি না অলসতার কারণে হয়তো বা।
থ্যাংক ইউ রিপন, আমি
সবসময়ের জন্য আমি আপনার অনুষ্ঠান শুনি প্রত্যেকটা, এবং আপনার অনুষ্ঠানগুলো সৃষ্টি বা যখন থেকে আপনি রানিং করছেন তার আগে থেকেও আপনাকে আমি চিনি, অন্য চ্যানেল থেকে চিনি শুনি। আর বিশেষ করে আমার এই রাত জাগাটা একটু অভ্যাস, যিনি একটু অনেক সময় পাই বিদায় রাতে, আমি
অনেক খুশি হয়েছি রিপন এসেছেন। আরো অনেকে অল্প অল্প করে একটু কথা বলি, এবং আপনার এই চাওয়াটার জন্য সত্যি অনেক কৃতজ্ঞতা আপনার কাছে আমরা সবাই।
আর ওর জন্য আমি এই কম্বলটা ওকে দিয়ে গেলাম,
কম্বলটা একটা আপনি নিজে হাতে
কিনে নিয়ে আসলেন, গাড়ি ভাড়া দিয়ে যাব কিছু। বিশেষ করে বস আপনার আমাকে একটা কার্ড দিবেন, জানি আমি সরাসরি ভাবে আপনার সাথে কথা বলতে পারি ওর ব্যাপারটা নিয়েই বেশি, বিশেষ করে হারিয়ে না যায়,
তো বিখ্যাত হয়ে গেলে।
তো বাচ্চা তো আরো সবাই একটু কথা বলো,
সবাই একটু কথা বলো, যেরকম ট্যালেন্ট তুই বুঝছো, তা আমি দৃঢ় বিশ্বাসী আমি যে তুই অনেক বড় হবি, শুধু একটু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। মাথা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সব গেল, তোদের মতো ট্যালেন্টেরা বাড়িয়ে এক বিপদ, মাথা খারাপ হয়ে যায় অনেক সময়, মাথা ঠিকঠাক রাখতে পারবি তো, রাখা উচিত। কারণ এত মানুষের ভালোবাসায় যে জীবন তৈরি হয় সেখানে অনেক দায়িত্ববান হওয়ার প্রয়োজনীয়তা আছে।
একটা
ফোন কল আছে,
টাকা ইনকাম করি না আমি, আসি স্বাভাবিক, আমার ফ্যামিলি আছে, আমার একটা বাবু আছে, এবং তুমি আমার ছোট ভাই হিসাবে থাকবা, আমার কাছে তুমি থাকবা সারা রাত,
আলহামদুলিল্লাহ।
পড়ার জায়গা আমি তোমাকে দিব, আমার টেবিল আছে ওখানে, এবং থাকার জায়গা খুবই সুন্দর, সবকিছু এভরিথিং একবারে। আমাদের তুমি যেটা বলছো যে বড় লোক যারা অনেক ভালো থাকে, ভালো খায়, ওর চেয়েও ভালো, তুমি আরো ভালো জায়গা পাবো আমার কাছে। আমার ছাড়েরা তোমাকে না বলবে না, আমার ছাড়েরা অনেক বড় বড় শিল্পপতি, এবং তাদের বাড়ি যারা অনেক অনেক হাউস আছে, অনেক টাওয়ার আছে, তোমাকে রাখা যাবে কিন্তু তুমি যাবে না আমাকে ছেড়ে, এটাই কথা দিতে হবে অনিয়ারে বসের সামনে বসে।
আমার চেয়ার নেই তো টানাটানি কোন এক সময় তো চেয়ারে বসাবো ভাবতেছি ওরে অবশ্যই
আমি
জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কলম সাহেব। আসলে যেহেতু আমাদের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, অনেক ধন্যবাদ আপনাকে।
আমি গুলশান গুদারাঘাটে থাকি। যে আমি আসছিলাম শাকিলের অনুষ্ঠান প্রোগ্রাম শুনে, আমি প্রতিদিনই শুনি, আপনাকে খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে শাকিলের কথাগুলো শুনে।
তাহলে তো আমার জায়গা থেকে বুঝতে পারছি,
কান্না রাখতে পারিনি, তাই ওর জন্য আসছি।
দেখছো কি কারবার, আমার কথা শুনে বেশি ভালো লাগছে
রাখার জন্য।
আমার চেয়ারটি পেয়ে গেলি।
আমি ছোটখাটো একজন মানুষ, খুব ছোট একটা কর্ম করি।
অনেক ধন্যবাদ আপনার এই ভালোবাসার জন্য, সিদ্ধান্ত নেওয়ার মতো ম্যাচুরিটি ওরই আছে, ওই সিদ্ধান্ত নিবে। আমরা অনুষ্ঠান থেকে শেষের দিকে নিয়ে যাই,
অনুষ্ঠান শুনি।
আরেকটা ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি মাহবুব বলছিলাম, গত 2013 সালে আপনার স্টুডিওতে আপনার সাথে আমার দেখা
হয়েছে,
বাংলাদেশ টেলিভিশন বিটিভি
সব মনে আছে মাহবুব সাহেব।
একজন মিডিয়ার সাংবাদিক, বললাম যে তিনি
ধন্যবাদ
দৃষ্টিপন্ডী প্রতিবন্ধী, একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী যে অ্যাঙ্করিং করে আর কি বিটিভিতে। আপনার কিন্তু কম্পিটিটর রেডি হয়ে গেছে, এও কিন্তু আর এক পাক না দৃষ্টি প্রতিবন্ধী, যে আমার সামনে বসে আমার চেয়ারের প্রতি অলরেডি দৃষ্টি দিয়ে দিয়েছে, কয়েকদিন লাস্টিং করে আমি জানি না। জি বলুন।
হ্যাঁ গুরু, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে ওর বিষয়টি আমি শুনেছি মোটামুটি, আর আপনার প্রোগ্রাম তো আমি প্রায়শই শুনি। তো অলরেডি ওকে মানে ওর একটা দায়িত্ব একজন নিয়েছে। হ্যালো,
জি জি আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
তো এখন আমি হলো লাস্ট পারসন, মানে যেটা আমি বলবো যে আমি বাংলাদেশে আমাদের ব্লাইন্ডদের বা দৃষ্টি প্রতিবন্ধীদের যেসব প্রতিষ্ঠান আছে এবং গভর্নমেন্ট যেগুলো নিয়ন্ত্রণ করে ফ্রি অফ কস্টে, অর্থাৎ থাকা খাওয়া ফ্রি, পড়াশোনা তাদের এসএসসি পর্যন্ত গভর্নমেন্ট দায়িত্ব নেয়। তো এই বিষয়ে যদি আমার মানে আপনার সাথে যেহেতু আমার পার্সোনালি একটা কানেকশন আছে জানি, যদি সর্বশেষ হোক ফেল করে কোথাও আমাকে যেন একটু স্মরণ করে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 64টা জেলাতেই 64টা প্রতিষ্ঠান আছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম বলে ওগুলো গভর্নমেন্টের, ওখানে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত এবং প্রয়োজনে যারা একটু অরফ্যান তাদেরও সাপোর্ট করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে অনার্সে ঢাকা ইউনিভার্সিটি সহ চিটাগাং ইউনিভার্সিটি এইসব জায়গায় ভর্তির ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস আছে, যেখানে আমরা হয়তো তাদেরকে ভিসি স্যার, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভিসি স্যারের সাথে আমার একটা রিলেশন আছে আলাদা, এরকম ধরেন অনেক জায়গায় আমরা রিকোয়েস্ট করলে স্যার আমাদের রিকোয়েস্ট গুলো রাখেন। আমি হচ্ছি সর্বশেষ।
জি জি, ভালো বলেছেন, কারণ আসলে এখানে ভালোবাসার কারাকারি চলতেছে দেখি।
আর মিরপুর 14 আছে একটা, যেটা আপনাদের সময় ছিল আমরা যখন পড়েছি আর কি, সেই আপনার 80-এর দশকে আসাদ গেটে পড়েছি, তখন ওটা আবার শিফট করে মিরপুর 14 নিয়ে গেছে। সরাসরি সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, এটা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আর কি। তো ওখানে থাকা খাওয়া ওদের সবকিছু ফ্রি, ইভেন মান্থলি তার সাবান তেল এগুলো পোশাক পরিচ্ছদ গভর্নমেন্ট থেকে দেয়। তো এই ক্ষেত্রে আমারও একটা সুযোগ আছে, ওখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন গাজী নুরুল কবির, হয়তো সেখানে আমি ওকে হয়তো ব্যবস্থা করার একটা সুযোগ আছে আর কি।
অশেষ ধন্যবাদ। আমি
সেই জন্য আপনাকে আমি বলছি যে আমি সর্বশেষ।
জি, আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিব। জি, আপনার নাম্বারটা ওকে আমি দিয়ে দিব। আপনাকে যেভাবে বুঝবেন বা গাইড করতে পারবেন, আপনাকে বুঝবেন।
নেত্রকোনা
নেত্রকোনা
আমার কিন্তু ওই সে ওর সাথে একটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে নেত্রকোনা পূর্ব ধলা
বিদায় হচ্ছে আপাতত। মাবু সাহেব অনেক ভালো থাকবেন, আপনি সবসময় আমার স্মরণে থাকেন, এটা আপনি নিজেও জানেন।
অবশ্যই অবশ্যই, আপনার অসুস্থতার সময়ও আমি ফোন করেছি।
জি, আমি জানি, আমি জানি মাবু সাহেব। জি, অনেক অনেক ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। লাস্ট ফোন কল নিয়ে নি। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম।
তোমাকে তুমি করেই বললাম, আমার ছোট ভাইয়ের মতো। তোমার কথা শুনে আসলে কি বলবো, আমি তো অনেক দূরে থাকি বাংলাদেশ থেকে, আমার তো মনে হয় না সরাসরি তোমার জন্য কিছু করা সম্ভব। তবুও তোমার এই হৃদয় ঘটনা শুনে আর কি আমি
বর্তমানে আপনি কোন রাষ্ট্রে আছেন বলবেন?
দেশের বাইরে বলছিলেন, কোথায় আছেন?
আমি তো চাই না, এখন অনলাইনে ছিলেন, আমি কাজ শুরু করেছি, আমি এখন কাজের মধ্যে। যাই হোক, আমার অন্তরের অনিষ্টস্থল থেকে তোমার জন্য শুভকামনা রইল, আশা করি তুমি অনেক উপরে উঠবে, তোমার তোমার মনের আশা, তোমার স্বপ্ন পূরণ হোক, এই কামনাই করি। আর তোমার বড় ভাই হিসেবে তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি রেডিও এফএম এর টিমের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তোমার তোমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করার জন্য।
বেটার, আপনার নাম্বার আমরা দিয়ে দিব তাকে।
জি ভাই,
আপনার ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা তাকে আমরা দিয়ে দিব, যাতে করে সে চাইলেই আপনার সাথে যোগাযোগ করতে পারে,
যদি যদি তার কাছে কোনো মোবাইল নাম্বার থাকে বা।
কিন্তু ভাই আমার কাছে
তো ওর কাছে কোনো মোবাইল নাই, বাট আপনার নাম্বারটা তাকে দিয়ে দেব, কোনো প্রয়োজন এক্সট্রিম প্রয়োজন
আপনাকে আপনাদের টিমের কাছে
আছে, আমি তাকে দিয়ে দেব, আমি দিয়ে দেব, যাতে করে
আমি আশা করব যে যদি তাকে পাওয়া যায় নির্দিষ্ট একটা সময়ে কোনো একটা নাম্বারে। এরকম
আমার কাছে তো কোনো ফোন নেই,
এটার সিমও নেই, এটার ব্যবস্থা মনে হয় খুব শীঘ্রই হয়ে যাবে। মানুষের ভালোবাসা যেভাবে আসছে, একটা ঠিকানা যখন পাবে তখন অবশ্যই সে ফোন করে আপনাকে জানিয়ে দিবে যে কোন ঠিকানায় আপাতত সে আছে। সে নাম্বারটা আমরা সে নাম্বারটার জন্য আপনার নাম্বারটা তাকে আপাতত দিয়ে রাখছি। আমরা বিদায় নিতে যাচ্ছি বন্ধু, অনুষ্ঠান শেষের দিকে নিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের বহু দূর থেকে আপনি বলেছেন, বহু দূরে যাওয়ার পরেও দেশ থেকে পর হননি না, পর হয়েছেন দেশের মানুষের কাছ থেকে। শেষ ফোন কল, তোর ভালোবাসায় তার টানাটানি হিড়িক পড়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরু ভাইয়া?
জি, গুরু ভালো আছে, ভাইয়া ভালো আছে।
আমি আসলে আজকে অনেক বেশি লেট করে জয়েন করেছি, আমি পুরোপুরি শুনিনি, বাট শেষের দিকে যতটুকু শুনলাম, আমি অনেকক্ষণ হয় ট্রাই করছিলাম, না পাওয়ার কারণে অফিসের নাম্বারে কল দিয়েছি। আমি আসলে ওর জন্য একটু হেল্প করার চেষ্টা, হেল্প বলতে ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, আমি চাচ্ছিলাম। তো অলরেডি অনেকেই বলেছে যে করবে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে শুনে। যদি এরপরেও কোথাও না হয়, তাহলে আমি মনে হয় পারবো ওর জন্য একটা থাকার, খাওয়ার এবং পড়াশোনার ব্যবস্থাটা করে দিতে।
জি, পরিপূর্ণ মানে ব্যবস্থা আর কি। কে বলছিলেন, কোথেকে বলছিলেন?
আমি সনি বলছিলাম, গুলশান থেকে।
জি, অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আপনার পক্ষ থেকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন। কিছু বল শাকিল, কিভাবে দেখ ভালোবাসায় মানুষ ভাষায়
দিচ্ছে? অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, মানে কথা বলার জন্য।
এখন কথা হচ্ছে তোর কি সে সময় হবে, কার হেল্প কি নিবি?
অবশ্যই।
আর কার সাথে বাতি যাবি?
সেজন্যই তো বললাম যে গুরু এখন সিদ্ধান্ত নিবে যে আমার এক পাও
আমার পরে আমার পরে চাপাই দিচ্ছিস, তোকে দিয়ে হবে। সানি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার ভালোবাসায় কথা বলেছেন। জি প্লিজ, কথা বলো।
যে ও পড়াশোনার পাশাপাশি অবশ্যই যেন নামাজটা অবশ্যই পাঠে, তো
অবশ্যই আমি তো নামাজ পড়ার চেষ্টা করি, মানে
যদি অন্য কোথাও না হয় প্লিজ আমাকে একটু করবেন।
অবশ্যই, আপনার নাম্বার দিয়ে দেবো আমরা,
আমি হয়তো ওর জন্য কিছু করতে পারবো।
জি প্লিজ, আপনার নাম্বার আমরা দিয়ে দেবো। অনেক ভালো থাকবেন আপনি, আপনি অনেক ভালো থাকবেন ব্যক্তি জীবনে, আপনি আপনার স্বপ্নের চাইতেও বড় করে বাঁধবেন, আমাদের অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য।
জি থ্যাংক ইউ গুরু। আমি আপনার, আমি কিন্তু আপনার এখানে এসেছিলাম কিছুদিন আগে শীতের কাপড় নিয়ে।
আচ্ছা আচ্ছা,
আপনি অনেক ভালো থাকেন, আমি অনেক দোয়া করি যেন আপনার মতো মনের মানুষ বাংলাদেশের প্রতিটা ঘরে না হলো দুই চারটা ঘর পর পরে এইরকম মানুষের জন্ম হয়, যাতে করে আমাদের দেশে থেকে অভাব, গরিব, সন্ত্রাসী বা ক্রাইম দূর হয়ে যায়,
ভালোবাসা। কে বলেছে পাথরের এই ঢাকা শহরে ভালোবাসার বড় বেশি অভাব, বানের স্রোতের মতো ভালোবাসা আসছে, মানুষে মানুষে যে প্রেম, সে প্রেমের আতিশয্যে মানুষ মারা যাচ্ছে। পাগল প্রায় ভালো লাগা, পাগল প্রায় ভালোবাসা, ভালোবাসার আতিশয্যে ভিন্ডি খাওয়ার মতো অবস্থা। প্রশ্নটা করেছিল, বড় অসহায় অবস্থা আমাকে ফেলে দিয়েছিল, যে সবই তো বললাম, অনেক কিছুই বললেন, বহু কিছু বুঝলাম, বাট কালকে সকালে আমি খাবো কি, দুপুরে খাবো কি, বা রাতে থাকবো কোথায়? তখন নিজেকে অনেক বেশি বেকুব, অসহায়, অপদার্থ মনে হচ্ছিল। যে আসলেই তো এই সরল সহজ প্রশ্নের উত্তর তো নাই, তাহলে শুধু শুধু আমার কথার বেশাতি এই প্ল্যাটফর্মে ছড়িয়ে তো কোনো লাভ হবে না। দেখেন, আপনারা সত্যি ভালোবাসেন আমাদেরকে, ভালোবাসেন এই ছেলেটিকে, আমাকে সাহায্য করেছেন আমার উত্তর দিতে। প্রচুর ফোন করাচ্ছে আমার, সম্ভব হলো না আর বাকি ফোন কল এন্টারটেইন করার, সম্ভব হলো না আরো কোনো টেক্সট নেয়ার, সবাই শুধু বলতে চাচ্ছেন পুরো দায়িত্ব নিয়ে নিতে চাই, পুরো দায়িত্ব নিয়ে নিতে চাই। আজ আমাদের হাতে অনেক অপরচুনিটি,
ওনাদের মানে যারা ফোন করছেন ওনাদের নাম্বার গুলো দিয়ে দিলে ওনাদের সঙ্গে মানে এমনি যোগাযোগ কথা বলার জন্য আর কি। তারা তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আমার সঙ্গে কথা বললে হয়তো বা তাদের মনটা একটু মানে শান্তি হতো আর
কি। আমি অবশ্যই নাম্বার গুলো তোমাকে দিয়ে দিব। এখন আমাদের অনেকগুলো অপশন তৈরি হয়েছে যে আমি অ্যাকচুয়ালি কোন অপশনটাকে নিব, সে অপশন আমাদের তৈরি হয়েছে। এটি হচ্ছে অনেক বড় একটি ব্যাপার। একটা মানুষের স্বপ্ন যদি আপনি সাজিয়ে দিতে পারেন, এর চাইতে শান্তির, ভালো লাগার আর কি হতে পারে? বিজয়ী কিন্তু সবাই, এই যে স্বর্গীয় সুখ, এটা কিন্তু আপনারা সবাই নেবেন যারা আজকে অনুষ্ঠানটা শুনছেন, দেশের মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, কেউ হয়তো কড়াই গাছের উপর আজকেও লাঠি ঝুলিয়ে রেখে শুনছে যেমন গতদিন শুনেছিলাম।
গুরু আরেকটা কথা হচ্ছে, কম্বল বিতরণীয় অনুষ্ঠানে আসছিল জহরুল ভাই, জহরুল ইসলাম, তো ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। ওনার নামটা আপনাদের এই প্রোগ্রামে বলতে বলছে, ওনাকে অনেকটা সম্মানীয় করতে বলছে, ওনাকে খুবই ধন্যবাদ জানাই, মানে ওই কম্বল বিতরণের জন্য, পথ শিশুদের জন্য এগিয়ে আসার।
অবশ্যই, এবং আমরা বিদায় নিচ্ছি বন্ধু, যারা যে অবস্থা থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো শুনছেন, আপনাদের সবারই বিজয় আজকে, সবারই কৃতিত্ব এটা, ভাগিদার যে আমরা সবাই মিলে সত্যি একটা মানুষের স্বপ্নকে সাজাতে পেরেছি, অন্তত তার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দেওয়ার জারিয়া আমরা সবাই মিলে হতে পেরেছি। স্রষ্টা যদি পুণ্য বলে কিছু দিয়ে থাকেন, এটার বিনিময়ে সে পুণ্য সবার কাছে পৌঁছে যাক, এ পুণ্য সবার জন্য, এ শান্তি সবার জন্য, এ বিজয়ের অংশীদারিত্ব সবার। এবং আবার আবার কথা হবে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। অবশ্যই আগামী 21 তারিখ রেলওয়ে কমলাপুর স্টেশন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এটা বিতরণ শুরু করব, শীতার্থ মানুষের জন্য কম্বল বিতরণ, গরম কাপড় বিতরণ, এবং আমরা ছড়িয়ে পড়ব প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যাতে করে এই শীতার্থ মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া যায়। আপনারা এরই মাঝে যত বেশি সম্ভব কম্বল নিয়ে আমাদের ঢাকা FM এর অফিস নাভানাটাওয়ারের 15 তলায় পৌঁছে দেন, অথবা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সে নাম্বারে আপনারা চাইলে যত খুশি সম্ভব কন্ট্রিবিউট করুন, যাতে করে আপনাদের পাঠানো টাকা আমরা সংগ্রহ করতে পারি এই 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 কম্বল, এবং আরো বেশি পরিমাণে শীতার্থ মানুষের কাছে কম্বল পৌঁছে দিতে পারি। নাম্বারটা আপনাদের খুবই অবগতির জন্য আরেকবার বলে দিচ্ছি, 01-841-90-498, 01-841-90-498, 01-841-90-498। বিদায় নিচ্ছি বন্ধু, বরাবর মতো আজকে হাঁটতে দিলেন না আপনারা, আপনারাই সামলে নিলেন এবং পিছলে স্বপ্নকে সাজিয়ে তুললেন। শাকিল
জি, প্রিয় লিসেনারদের কাছে আমার একটাই দাবি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুবই ভালো থাকি, আর আপনারা খুবই ভালো থাকবেন, দোয়া করি।
খুশওয়া খুশি তো?
অবশ্যই খুশি।
কতখানি খুশি?
মানে 100 এর মধ্যে 100 এর মধ্যে হচ্ছে 110% খুশি।
110 স্টুডিওতে ঢোকার সময় তোমার মনের অবস্থা কি ছিল? ভয় কি হবে না হবে?
জি, কি হবে না হবে, আমি আজকে কি হবে, মানে মানে
এখন কি মনে হচ্ছে?
এখন মনে হচ্ছে যে আমার চেয়ে সুখী বাংলাদেশের বা বিশ্বের মধ্যে কেউ নেই।
আল্লাহ আকবার। বিদায় নিচ্ছি বন্ধু, আর একটি কথা বলে রাখা ভালো, যে আমি যা যা কমিউনিকেশন আপাতত এসেছে সমস্ত কমিউনিকেশন সে নাম্বারগুলো আমরা দিয়ে দেবো তার কাছে, এবং তার সাথে কথা বলে সে যেই মাধ্যমটা পছন্দ করে সবগুলো মাধ্যম আমরা একসাথে ব্যবহার করবো না তার জন্য, কারণ আরো অনেক পথ যেতে হবে, আরো অনেককে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আরো অনেকের জন্যই আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে। তো সে যে পন্থাটা ইউটিলাইজ করতে চায়, সে যার সাথে যেতে চায় বা যে পন্থার মধ্য দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চায় বলে সিদ্ধান্ত নিবে, সেই জায়গাতে আমরা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো বুঝবেন, তিনি গাইড করবেন, এবং আপনারা যারা এই বাচ্চাটির পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা অবশ্যই মনঃক্ষুণ্ণ হবেন না, কারণ বাকি এভাবেই তো আপনাদের কাছে বারংবার বিভিন্ন সময় আসে, সুযোগ আসে, যেখানে মানুষকে ভালোবাসার, মানুষের প্রেমে পড়ার মাধ্যম তৈরি হয়, তখন আবার হয়তো কারো না কারো বারতা নিয়ে, কারো না কারো ভালো লাগার উপলক্ষ হয়ে আপনারা আবার অবশ্যই হাজির হয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি এ পর্যন্ত বন্ধু, আবার কথা হবে এসে প্রত্যাশায়, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক,
সবাই ভালোবাসা দিয়ে। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। Thank you.
শেষ হলো কিন্তু আজকের ভালোবাসার বাংলাদেশ। এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি অনেক 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 বেশি ভালো লেগেছে আপনাদের। শেষ পর্যন্ত আমাদের শাকিলের কিন্তু একটা দিশা হয়ে গেল এবং আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে কি হবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত ভালোবাসারই কিন্তু জয় হলো, আর আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু সবসময়ের জন্য আমাদেরই ভালোবাসার বাংলাদেশ। আসলে আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি আর্জেন করতে পারছি এবং সকল লিসনারদের সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে পারছি। এবং এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবার কমেন্ট আমি পড়তে পারছি না, শুধু নামগুলো জাস্ট বলছি। শাহরিয়ার আহমেদ ছিলেন, আরিফ খন্দকার গ্রাম বাংলা ছিলেন আমাদের সঙ্গে, আতিকুল ইসলাম রতন, আর আমাদের সঙ্গে ছিলেন আশরাফ মিয়া, শিফান আহমেদ, গ্রিনহাট রাহুল, রিপা রহমান, পারভিন আক্তার, আকাশ নীল, আখি আক্তার, জাফর ইকবাল রানা, নাহিদ ছিলেন কুমিল্লা থেকে, জাকির মোহাম্মদ ছিলেন, আর ছিলেন অস্থির মানব, রাহাত ইসলাম সহ আরো অনেকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এবং বিদায় নিতে হচ্ছে আজকের মতো, আবার বৃহস্পতিবার ভালোবাসার বাংলাদেশে নতুন কোন ভালোবাসার মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই ভালোবাসার সঙ্গেই থাকবেন, ভালোবাসার মানুষটিকে অনেক বেশি যত্ন রাখবেন। শুভরাত্রি।
टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर, के अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। होके अपने पर ही तो उसने था उड़ना सीखा, होके अपने पर ही तो होके अपने पर ही तो उसने था उड़ना सीखा,
तुमको अपने साथ में ले ले दर्द भी तेरे काम आएगा,
अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। टुकड़े हो गया था हर सपना जब वो टूटा, टुकड़े टुकड़े हो गया था, टुकड़े टुकड़े हो गया था हर सपना जब वो टूटा,
बिखरे टुकड़ों में अल्लाह की मर्जी का मंजर पाएगा,
अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर, के अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे,
अल्लाह के बंदे हक दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे हक दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हक दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे हक दे अल्लाह के बंदे अल्लाह के.
This track was downloaded from FusionBD.com.